exclusively on FusionBD.com.
Boot FM, the night comes alive with Ramin Form.
Yes, the night comes alive with Ramin Form, Shunchen Shop Shomoy Radio 43.4 FM. আমি রাত্রি সাথে ঘড়িতে সময় রাত 11টা বেজে 59 মিনিট আজকে শুক্রবার এবং সারা দেশের মতো এখন ঢাকাতেও বেশ ঠান্ডা ঠান্ডাই আর গত সপ্তাহে আমরা চিটাগংয়ে শো করেছিলাম এইবার করছি ঢাকায় এবং 2017 দেখতে দেখতে 6 বছরের বেশি হয়ে গেছে প্রত্যাশনের এবং আমার কাছে সবসময় মনে হয় যারা এই সময়টায় মানে আমাদের বেশিরভাগ জায়গাতেই আপনি দেখবেন যে বেশিরভাগের মানে কমন ইন্টারেস্ট কি থাকে রোম্যান্টিক কোনো কিছু নাটক সিনেমা যাই হোক না কেন রোম্যান্স যেখানে রয়েছে সেইখানেই মানুষের বেশি আগ্রহ থাকে বাট এই সমস্ত বাদ দিয়ে যারা এই মানে যে সমস্ত মানুষ দ্রুত ফিল্ম শুনছেন কিন্তু তারা আমার কাছে অনেক বেশি স্পেশাল এবং তারা আসলেই সব দিক দিয়ে স্পেশাল বলে তাদের এরকম একটা আলাদা পছন্দ আছে যেটা অনেকের সাথেই ঠিক মেলে না তারা ভয় পেতে ভালোবাসেন বাট প্রোগ্রামটার বয়স যখন 6 বছরের বেশি হয়ে গেছে তখন ভালো ঘটনা না পেলে আমার নিজেরও ভয় হয় যে কি হবে তাহলে সামনে তো এই জিনিসটাই সবসময় যে ভালো ঘটনা পাওয়া যায় তা না বাট ভালো ঘটনা মানে কেউ না কেউ সবসময় পাঠাতে থাকেন এবং আমি তখন যখন পেয়ে যাই এত খুঁজতে খুঁজতে যখন আবার পেয়ে যাই যে হ্যাঁ এই তো আমাকে পাঠিয়েছেন তখন আমার সত্যিই মানে মানে অন্যরকম একটা ফিলিং হয় তো আমি যে বলবো এই কথাটা কেন বললাম এই কথাটা বললাম যে গত সপ্তাহে তো অনেকের ঘটনা পেয়েছি অসংখ্য ঘটনা আসলেই প্রতিদিন অসংখ্য ঘটনা পেয়েছি এই অসংখ্য ঘটনা থেকে অনেকের ঘটনাই নেওয়া সম্ভব হয় না এই মাত্র 4 জনের আজকে স্টুডিওতে আছেন তাদের ঘটনা নেওয়া সম্ভব হয়েছে তাই বলে কি হবে তার মানে কি আপনারা ঘটনা পাঠানো বন্ধ করে দেবেন আমার মনে হয় যে না আরও বেটার যদি কোনো ঘটনা থাকে সেই ঘটনাগুলো আপনি আমাকে পাঠিয়ে দিন এবং আপনি দেখুন যে আপনার ঘটনাটা আসলে অন্য কারো মনে ভয় ধরিয়ে দেয় কিনা অন্য কেউ আপনার ঘটনাটা শুনে ভয় পায় কিনা বা আপনাকে এই ঘটনা অন্য কেউ বললে আপনার ভয় লাগতো কিনা আপনি এমনিই বুঝতে পারেন ঘটনাটা কেন যাই হোক আমরা চলে যাবো আমাদের আজকে অতিথিদের কাছে এবং শুরুতে জানিয়ে দিই আমাদের কীভাবে এসএমএস করতে হবে আমাদের এসএমএস যদি করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে যদি আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhotfm@radio50.fm which is bhotfm@radioforti.fm এবং আপনারা এখানে নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করবেন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা সরাসরি অডিও ক্লিপই পাঠিয়ে দিন তাহলে আপনারা আপনারা তো আসা খুবই ডিফিকাল্ট তো আপনারা সরাসরি পার্টিসিপেট করতে পারলেন তো এই হচ্ছে নিয়মকানুন ফেসবুকেটা বলে দিই কারণ ফেসবুকে আপনি একদিকে www.facebook.com/radio50 এখানে আসলে আপনি একইভাবে অ্যাপ ইউজ করার একটা লিঙ্ক পেয়ে যাবেন এবং সেই সাথে www.facebook.com/bhotfm.rasel এখানে গেলে আপনি আমাকে সরাসরি ইনবক্সে আপনি মেসেজ পাঠাতে পারবেন শুধু তাই না আপনি আমাকে সরাসরি ওখানে ট্যাপ পাবেন যেখান থেকে আপনি সরাসরি ইমেইল করে দিতে পারবেন যাদের ইমেইল অ্যাড্রেস মনে রাখতে বা লিখতে ঝামেলা হচ্ছে তারা সরাসরি ফেসবুকে গিয়েও কিন্তু আমাকে ইমেইল করে দিতে পারেন ওকে ফাইন আমরা শেষ করবো এখন আমাদের ঘটনায় শুরু করবো আমরা এখন ঘটনায় চলে যাব এবং আমাদের যে ঘটনাটা আজকে প্রথমেই যে ঘটনাটা আমরা শুনবো সেই ঘটনাটি বেশ অদ্ভুত এবং আপনারা অনেক সময়ই একা রুমে থাকেন আজকেও থাকবেন হয়তো অনেকে একা রুমে থাকলেই নানান ধরনের ঘটনা যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারে আপনার জীবনে এবং সেই ঘটনাগুলো কেমন হতে পারে সেটা আপনি হয়তো নিজেও জানেন না তো আমরা আমাদের যে প্রথম অতিথি আছেন তিনি সেরকমই একটা ঘটনা বলবেন এবং চিন্তা করে নিন যে তার যে বাসাটা সেই বাসাটা যদি আপনার হয় এবং রাতটা সেদিন না যদি আজকে রাত হয় তাহলে কেমন হবে আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে আপনার নামটা প্লিজ একটু বলবেন তারপরে আপনার ঘটনায় যাব আমরা
আসসালামু আলাইকুম বিজনেস, আমি ইকবাল হাসান সোহাগ রাজশাহী থেকে, গুলশান জুয়ে হচ্ছে সাজাদপুরে, সাজাদপুরে একটা কোম্পানিতে চাকরি করছি এখন। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। এটা 2003 সালের একটা ঘটনা, যখন আমি এইচএসসি পরীক্ষার্থী ছিলাম। অলমোস্ট আমি ছোট থেকেই একটা বিষয় আগে থেকে বলে রাখি যে আমি ছোট থেকেই যে একা ঘরে থাকতে বেশি ভালোবাসি।
আচ্ছা,
অনেক আগে থেকে এই জিনিস, এই অভ্যাসটা আমার অনেক ছোট থেকে। তো আমি যখন একা ঘরে থাকি, আমার আব্বা আমার কখনো এই বিষয়ে কোনো কোয়েরি ছিল না যে তুমি কেন একা থাকো, এই বিষয়টা নিয়ে কখনো কেউ মাথা ঘামায়নি। তো এরকমই একটা সময় ছিল যখন আমি হচ্ছে কি যে পড়াশোনার চাপ পেছিলাম, রাত জেগে জেগে পড়তাম। এটা আমার অনেক ছোট থেকে অভ্যাস, রাত জেগে জেগে পড়তাম। তো দেন সেই সময়টা ছিল শীতের সময়, এরকম সময় ইন্টারমিডিয়েট পরীক্ষা তখন আমার সামনে ছিল, আর শীতের সময় আর ঈদ সামনে ছিল। এই জন্য হচ্ছে যে সবাই গ্রামের বাড়িতে চলে গেছে। তেমনই আমাদের পাশের বাড়ি বলতে হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা বিল্ডিং ছিল, সেই বিল্ডিংটা তিনতলা বিশিষ্ট একটা বিল্ডিং, তিনটা ফ্ল্যাট ছিল। এই ফ্ল্যাটের সকল প্রত্যেকটা ফ্যামিলি, তিনটা ফ্যামিলি গ্রামের বাড়িতে চলে যায় তারা। দেন নিচতলার যে ফ্যামিলি, যে আঙ্কেল ছিলেন, ওই আঙ্কেল আমাকে বলে যে সোহাগ, তুমি হচ্ছে কি যে এই ছুটির মধ্যে তুমি আমার বাসায় থাকবা। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল আমি আমার বাবা মাকে বললাম। আমার বাবা মা এটা নিয়ে কোনো মাথা ঘামায় না, যে আমি সবাই জানেন আমি হচ্ছে কি যে একা বাড়িতে থাকতে ভালোবাসি। দেন আমি থাকা শুরু করলাম। আমি আগে বলে রাখি যে এই বিল্ডিংটা তিনতলা একটা বিল্ডিং। এটা হচ্ছে আমি কোন বিল্ডিংটা এটা বলছি না, জাস্ট আমি শুধুমাত্র বলছি যাচ্ছি ডিটমিল কাটাকালিতে, এখানে 5টা বিল্ডিং এ যে আছে সেখানকার মধ্যে একটা।
আচ্ছা,
তো আমি যখন বিল্ডিং এর একটু ডিসক্রিপশনটা দিয়ে দিই যে বিল্ডিং এর হচ্ছে কি যে বিল্ডিং এ ছিলাম, তিনতলা বিল্ডিং, সেই বিল্ডিং এর নিচতলার সিঁড়িঘরের লাইট ছিল না, একটা ফিউজ ছিল, এবং তিনতলা সিঁড়িঘরের লাইটটা ফিউজ ছিল, আর নিচতলার টয়লেটের যে লাইটটা, এই লাইটটাও ফিউজ ছিল। তো অ্যাজ ইউজুয়াল আমি সেদিন রাত্রে হচ্ছে কি যে খুব তাড়াতাড়ি ঘুমোতে চলে যাই, অলমোস্ট 10:45টার দিকে আমি ঘুমোতে চলে যাই। ঘুমানোর পরে অ্যাটলিস্ট আমাকে মানে 1:45 সময় আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি সরাসরি দেখতে পাচ্ছি যে নিচতলা লাইট জ্বলছে। আমার এটা হ্যালোসিনেশন না, কারণ হচ্ছে কি যে আমি একেবারে সরাসরি দেখছি আমার ঘুমটা ভেঙে গেছে।
আচ্ছা,
কখনো আর হ্যালোসিনেশন হলো যে ওই যে চোখে ঘুম ঘুম ভাব নিয়ে দেখছি, সেটা না, একেবারে সরাসরি আমি দেখছি যে হ্যাঁ সিঁড়িঘরের লাইটটা জ্বলছে। আমি মনে করছি যে হয়তো বা চোর এসেছে। যখন আমি টর্চ লাইট নিলাম, টর্চ লাইট নিতে গেছি, তখন দেখছি কি যে সিঁড়িঘরের লাইটটা অফ। আমি শিওর হয়ে গেছি অ্যাজ ইউজুয়াল হয়তো বা চোরটা উপরে উঠে গেছে বা কোথাও আছে, লাইট অফ করে দিচ্ছে। আমি দরজা খুলে আস্তে আস্তে সিঁড়ির নিশ্চিত দেখলাম, দেখার পর টর্চ দিয়ে দেখলাম কেউ নাই। এরপরে দেখছি তিনতলা সিঁড়িঘরের যে লাইটটা ফিউজ ছিল সেখানে লাইট জ্বলছে। এবার আমি আরেকটু নিশ্চিত হয়েছি যে হ্যাঁ আসলেই মনে হয় চোর এসছে। আমি আস্তে আস্তে এক পা দু পা করে সিঁড়িতে উঠে গেলাম। উঠে যাওয়ার পরে যখন তিনতলায় গেলাম, তখন মানে তিনতলায় যাওয়ার আগেই দেখছি কি লাইটটা অফ। আমি টর্চ লাইট দিয়ে চারিদিকে হচ্ছে দেখলাম, কেউ নাই। আর সিঁড়িঘরের যে মানে সিঁড়িঘরের যে উপরের যে দরজাটা থাকে সেখানে লক করা আছে, সব কিছু ঠিক আছে। তখন আমি মনে করলাম যে আমি এই জিনিসটা কখনো আমার ভেতরে আসেনি যে অন্য কিছু, আমি শুধুমাত্র মনে করেছি যে হয়তো বা স্বাভাবিক ব্যাপার, আমি ভুল করছি। আমি অ্যাজ ইউজুয়াল এসে আবার শুয়ে পড়লাম। শুয়ে পড়ার ঠিক 1:45 দিকে, আমি প্রথম ঘুম ভেঙেছিল 1:45 দিকে, আবার ঠিক 1:45 দিকে আবার একবার ঘুমটা ভেঙে যায়। এবারে আমি যে জিনিসটা খেয়াল করি সেটা হচ্ছে কি যে আমার টয়লেটের যে ফ্ল্যাটের নিচতলার যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটের টয়লেটের লাইটটা জ্বলছে। বলে রাখি যেটা যে আমার যে রুম যেখানে আমি শুয়ে থাকি, পূর্ব পশ্চিম হয়ে বিছানাটা, এই বিছানাতে পূর্ব পশ্চিম হয়ে শুয়ে থাকলে টয়লেটের দরজাটা একেবারে সরাসরি দেখা যায়। সো যেটা হচ্ছে যে টয়লেটের লাইট জ্বলছে, এবং সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে টয়লেটের দরজার উপরে একজন লোক দাঁড়িয়ে আছে, যেটা কিনা অলমোস্ট একেবারে টয়লেটের দরজার লোক পর্যন্ত, যে লম্বা লোকটা সেটা একেবারে দরজার সোজাসুজি, মানে সমান সমান। লোকটার পোশাকটা কেমন ছিল এটা আমি বলতে পারছি না, কারণ পোশাকটা কালো লাগছে। কারণ একটা জিনিস যে পিছন থেকে লাইট জ্বলে সামনে মুখ বা পোশাকের কালারটা কিছুই বোঝা যায় না। তবে এটা আমি ক্লিয়ার ছিলাম যে লোকটা অনেক লম্বা ছিল, অনেক ঝুলা একটা পোশাক ছিল তার গায়ে, আর চুলগুলো ছাড়া ছিল। সে ছেলে কিনা মেয়ে এটা আমি জানি না। তো আমি দেখছি, আমি দেখতে পাচ্ছি যে সে দাঁড়িয়ে আছে। একটা বিষয় যে আমি ছোট থেকে যেহেতু একা একা এক ঘরে থাকতাম, সেহেতু আমার আমি আমার বাবার কাছ থেকে আর আমার হুজুরদের কাছ থেকে যেটাই হোক আমি অনেক কিছু শিখেছি। সো আমি এই দোয়া দুরুদগুলো এগুলো পড়ছি, দেখছি। আমি শীতের দিন ছিল, এই যে বলে না যে গুজবাম যেটাকে বলে, যে আমার গুজবাম হচ্ছে। সো আমি দেখছি আমার চোখের সামনে ঘটনাটা ঘটছে যে কোনো একজন বারান্দা টয়লেটের দরজার উপরে দাঁড়িয়ে আছে। আমি মনে মনে দোয়া দোয়া সব কিছু পড়ছি যে কোনো কিছু যদি হয় তাহলে আমি একটা কিছু করব। তো আমি যখন হচ্ছে কি যে আমি শীতের দিন লেপ গাই দিয়ে আছি, তারপরেও হচ্ছে কি যে আমি ঘেমে যাচ্ছি, আমি তখনও ভাবছি যে যদি আমার এটা ভুল হয় তাহলে আমার ঘাম হবে কিসের জন্য, বা হ্যালোসিনেশন হলে আমি এটা এত শিওরভাবে আমার চোখে ঘুম নেই। এরপরে যেটা হচ্ছে যে আমি তার দিকে সেটার দিকে তাকিয়ে আছি, তখন দেখছি যে সেই লোকটা সেই মানুষটা আস্তে আস্তে সোজাসুজি একেবারে মানে আমার দিকে চলে আসছে, আমার ঘরের দিকে চলে আসছে। আমার ঘরের দিকে আসার পরে মানে একেবারে আস্তে আস্তে চলে আসছে, আস্তে আস্তে অলমোস্ট আমার বিছানার পাশে, বিছানার পাশে এসে দাঁড়ায়। আমি তখনও তার দিকে মানে একই দৃষ্টিতে তাকিয়ে আছি, একই দৃষ্টিতে তাকিয়ে আছি যে আমি সবসময় এটা ভাবছিলাম যে সে কি করে আমি এটা দেখবো আগে, তারপরে কোনো কিছু। দেন আমি যখন হচ্ছে কি যে দেখছি যে সে যখন আমার একেবারে বিছানার কাছে এসে দাঁড়িয়ে আছে, তখন আমি শিওর হয়তো বা সে কিছু করতে পারে। ঠিক সেটাই যে সে আমার বিছানার আমার লেপের উপরে হাত দিয়ে হাত দেওয়ার পরে তখন আমি লেপটা ছেড়ে উঠে বসে দিই। উঠে বসার সাথে সাথে যে জিনিসটা আমি খেয়াল করলাম কি আমার স্বচক্ষে দেখা যেটা, সেটা হচ্ছে কি যে সে আমার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল,
একদম চোখের সামনে ঘটনাটা
ঘটেছে, চোখের সামনে আমার সামনে অদৃশ্য হয়ে গেল। এই জিনিসটা আমি আজও উত্তর পাইনি। যদি সেটা আমার হ্যালোসিনেশন হতো তাহলে হয়তো আমি ঘামতাম না, বা আমার স্বপ্নের মধ্যে স্বপ্নের মতো লাগতো যে আমি লেপের মধ্যেই শুয়ে আছি। বাট আমি বসে আছি, বসে আছি, এমনকি আমি ঘেমে আমার মানে পুরো হচ্ছে কি যে গেঞ্জি যেটা পরেছিলাম এগুলো ভিজে গেছে। বাট আমি দেখছি যে আমার চোখের সামনে থেকে এটা অদৃশ্য হয়ে গেল। আমি এই উত্তরটা আজও পাইনি কারোর কাছে।
ওকে, এবং এটা ঘটনা ছিল, এবং এই এই ঘরেই তো আপনার আরো কিছু ঘটনা ঘটেছে, মানে এই ঘটনা এই ঘরে যে ঘটনা ঘটেছে ধীরে ধীরে, এটা আপনার HSC, তারপর আপনার তারপরে আরো দুটো ঘটনা ঘটেছে, সেই দুটো ঘটনা ঘটলে তারপর আপনি লাস্টের সমাধান পেয়েছেন যে ঘরের সমস্যাটা কোথায়। তো এর পরে যে ঘটনাটা ঘটেছিল সেটা একটু বলেন আমাকে।
যেটা হচ্ছে কি যে আমি এটা হচ্ছে ওই বিল্ডিং এ ছিল, আর আমার হচ্ছে যে আমি যে বাসায় থাকি, আমরা মানে আমাদের ফ্যামিলিটা যে বাসায় থাকে পাশের বাড়ি যেটা, সেই বাড়ি যে আমার রুম, আমি যেখানে একাই থাকি সেই রুমের একটু ডিসক্রিপশনটা আমি দিয়ে দিই। যেটা হচ্ছে কি যে আমার রুমে তিনটা জানালা আছে, একটা দরজা আছে, তিনটা জানালা এবং একটা দরজা, দুটাতেই হচ্ছে সবগুলাতেই হচ্ছে কি যে পর্দা দেওয়া আছে। অ্যাটলিস্ট থার্ড ইয়ারে যখন আমি অনার্স থার্ড ইয়ারে, তখন হচ্ছে কি যে একদিনকে রাত্রে ঠিক পৌনে দুইটার দিকে বা এরকমই পৌনে দুইটার দিকে আমি পড়ছি, পড়তে পড়তে দেখছি যে আমার আমার ঘরের অ্যাটমসফিয়ারটা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে গেলো বলতে যে মনে হচ্ছে যে আমার ঘর, গরমের দিন ফ্যান চলছে, জানালা দরজা সব কিছু খোলা আছে, ফ্যান চলছে, আমি বসে বসে পড়ছি টেবিলে, বাট আমার মনে হচ্ছে যে ঘরের অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়ে গেল। আই মিন আমার পিছে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে যদি একটা জোরে জোরে
শ্বাস, পুরো বুঝতে পারছি না,
আমি বুঝতে পারছি যে সে জোরে জোরে শ্বাস নিলে, একজন কেউ যদি আমার পিছে দাঁড়িয়ে থেকে শ্বাস নেয়, তার যে মানে থ্রোয়িং, যে এয়ার থ্রোয়িংটা, এটা আমি বুঝতে পারছি যে সে শ্বাস নিচ্ছে। তারপর আমি যখন ঘুরে তাকাই তখন পিছে কিছুই দেখতে পাই না। বাট তার কিছুক্ষণ পর আমি যে জিনিসটা খেয়াল করলাম যে আমার ঘরের বাতাসটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল, মানে গরমের দিন বাট কুলিং এয়ার চলে আসছে।
আচ্ছা,
কুলিং এয়ার যখন চলে আসছে তখন দেখছি আমি যে আমার ঘরের বাতাসের পরিমাণটা বেড়ে গেছে, শব্দের পরিমাণ বেড়ে গেছে, অলমোস্ট ফ্যানের ফ্যানের যে শব্দটা, এই শব্দটা হচ্ছে আরেকটু বেশি শব্দ। আমি তখন যখন ঘুরে তাকে দেখছি, যে জিনিসটা আমি দেখতে চাচ্ছিলাম না বা আমি আশা করিনি যে এই ধরনের কোনো কিছু একটা হবে, সেটা হচ্ছে আমার ঘরের জানালা দরজা মিলে চারটা যে ওয়ে আছে, এই ওয়ে সব পর্দাগুলো একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ধরে উঠছে দেয়াল থেকে। যদি এক পাশের জানাল দিয়ে হাওয়া প্রবেশ করে তাহলে অন্য পাশের পর্দাগুলো কিন্তু জানালার সাথে লেগে যায়, আবার আরেক পাশের জানালা দিয়ে যদি হাওয়া প্রবেশ করে তাহলে অন্য পাশের পর্দাগুলো কিন্তু জানালার সাথে লেগে যায়। বাট আমার ঘরের
সব পর্দা একসঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে,
90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে আছে, ওয়ালের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে উড়ছে, যেটা আমি অলমোস্ট 30 সেকেন্ড অবলম্বন করেছি।
ওকে, এবং এর পরে একটা ঘটনা ঘটেছিল একই ঘরে, কি ঘটনা সেটা?
এটা হচ্ছে আমার ঘটনা ছিল। আর একটা ঘটনা যেটা, সেটা হচ্ছে যে আমি যেটা আগে থেকে বলছি যে আমি ছোট থেকেই এক ঘরে শুই, আর আমার বিছানাটা হচ্ছে পূর্ব পশ্চিম ভাবে হচ্ছে লাগানো আছে। আমার বিছানাটা একটু বলে দিই যে এতটাই ক্লোজ যে আমি যদি আড়াআড়ি শুই তাহলে আমার বডি হচ্ছে আমার বিছানার পর থাকলে আমার পা মাঝা থেকে পা পর্যন্ত একেবারে এগুলো নিচে পড়বে। তো আমার বিছানাটা এতটাই ক্লোজ ছিল। তো আমি যখন হচ্ছে কি যে এই জিনিসটা হচ্ছে যখন একদিনকে রাত্রে পড়াশোনা শেষ করে আমি তখন হচ্ছে কি যে শুতে যাবো, চারিদিকে সবদিকে গুঁজে দিয়েছি, মশারি গুঁজে দেওয়ার পরে আরেকটা বলি যে আমার পশ্চিম দিকে বালিশ আর হচ্ছে পূর্ব দিকে হচ্ছে কি যে আমার পায়ের নিচে একটা কাঁথা থাকে। তো আমি যখন রাত্রে অনেক রাত্রি করে শুয়ে পড়লাম, শুয়ে পড়ার পরে দেখা যাচ্ছে কি যে ঠিক 2:45 বা 2:30 এই সময়ের দিকে ঘুম ভেঙে যাওয়ার পরে আমি যেটা খেয়াল করছি যে আমি পুরোটাই উল্টা হয়ে শুয়ে আছি। সবাই এটা ভাবতে পারে যে ঘুমানোর মধ্যে অনেকে উল্টা পাল্টা হয়ে যেতেই পারে, বাট এই জিনিসটা আমার সবচেয়ে মনে আছে যে আমি যখন ঘুমাই তখন হচ্ছে আমার বাবার মতো করে ঘুমাই, যে বুকের উপর হাত রেখে পায়ের উপর পা রেখে।
এবং আপনার কোনোদিন তো এরকম হয় না?
এই জিনিসটা প্রথম। সো আমি যেটা বলছিলাম যে আমি যে পশ্চিম দিকে মাথা দিয়ে আর পূর্ব দিকে পা দিয়ে শুয়ে আছি, জাস্ট ওই 2:45 দিকে আমার ঘুম ভেঙে যায়, আর এটা 2:45 দিকে ঘুম ভেঙে যায়। তখন আমি খেয়াল করছি যে আমি পুরোটাই উল্টা ভাবে শুয়ে আছি, মানে পশ্চিম দিকে আমার পা চলে গেছে আর হচ্ছে পূর্ব দিকে আমার মাথা চলে গেছে, বালিশের উপর আমার পা আর কাঁথার উপর আমার মাথা। একটা কথা এখানে একটু খেয়াল করি যে যদি উল্টা পাল্টা হতাম তাহলে হয়তো বা আমার মশারিটা খুলে যেত, বা আমার বিছানা একটু এলোমেলো হতো, বা আমার হচ্ছে কাঁথাটা পড়ে যেত, এগুলো কিছুই হয়নি। আমি জাস্ট একেবারে উল্টা হয়ে পড়ে আছি, মানে উল্টা যেভাবে শুয়েছিলাম ওইভাবে আছি, উল্টা পজিশনটা ডিফারেন্ট। দেন আমি হচ্ছে পরের দুদিন পরে আমার হুজুরের কাছে গেলাম, হুজুরের কাছে যাওয়ার পরে যখন আমি বললাম আমার হুজুর, আমি সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় যেটা সেটা হচ্ছে কি যে আমার হুজুর আমাকে বলছে যে সোহাগ, তুমি এর আগে তোমার ঘরে কোনো কিছু কি খেয়াল করেছো? এই বাতাসে তুমি যে এই যে জিনিসটা খেয়াল করেছো, তুমি জানো না যায় তোমার ঘরে এমন একটা জিনিস ঢুকেছিল যেটা তোমাকে আয়ত্ত করার চেষ্টা করেছে বাট পারেনি, জাস্ট অ্যাজ লাইক এ সিম্পটম, তোমাকে একটা সিম্পটম দেখিয়ে দিয়ে চলে গেছে, তোমাকে শুধুমাত্র উল্টা করে ছুঁয়ে চলে গেছে, তোমাকে জাস্ট অ্যাটাক করার বা কোনো কিছু তাদের উদ্দেশ্য ছিল বা যেটাই উদ্দেশ্য থাক না কেন কোনো কিছু করার উদ্দেশ্য ছিল বাট সেটা সে পারেনি, শুধুমাত্র এই জিনিসটা উল্টা করে ছুঁয়ে চলে গেছে।
তার মানে বলতে হয় যে আপনার হুজুর বলছেন এবং তার কথা অনুযায়ী অবশ্যই আপনার ওই ঘরে কারো না কারো অস্তিত্ব ছিল এবং কেউ না কেউ সেই ঘরে প্রবেশ করেছিল। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো লাগলো। এবং ওয়াট এ কোইন্সিডেন্স, আমি এতক্ষণ ধরে যে ঘটনা শুনছিলাম তিনি এতক্ষণ, তার নাম হচ্ছে সোহাগ ভাই আমাদের ঘটনা বলছিলেন। আমি আরেকটা ইমেল আমি আমার সামনে খুলে ফেলেছি এবং এই ইমেলটা আজকে আমার পড়ার কথা এবং আমি খুব অবাক হলাম, মিকাইল নামে একজন আমাদের এই ইমেলটি করেছেন এবং তিনিও এই ইমেলটি করেছেন এবং তার ঘটনাটাও ঠিক কাটাখালীতেই ঘটেছে, রাজশাহীতে, যেটা উনি বলছিলেন যে জায়গার কথা বললেন উনি ঠিক একই জায়গার ঘটনা, হয়তো একই জায়গাটা কত বড় সেটা নিয়ে আমার আইডিয়া একটু কম, বাট হয়তো একই পাড়া মহল্লারও হতে পারে। এখন ব্যাপারটা এরকম যে তিনি যে লিখছেন সেইভাবে আমি পড়ছি যে, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন। আমি স্টুডিওতে আসতে পারছি না, তাই ইমেইল করে পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি এমডি শেখ মিকাইল, আমার বাসা এটা বাগেরহাট জেলার লখপুর গ্রামে। আমি যে ঘটনাটা শেয়ার করছি সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা, ঘটনাটা যেভাবে ঘটেছিল সেভাবে লিখছি। আমি একটি ফিশ এজেন্সিতে জব করি, অর্থাৎ মাছ ঘরে। প্রতিদিনের মতো সেদিনও মাছ ছিল এবং মাছগুলো রিজার্ভ শেষ করে আমি খেলা দেখছিলাম। খেলাটা ছিল খুলনা এবং রাজশাহীর ম্যাচ। খুলনা প্রথম ব্যাট করতে নেমে 44 রানে অল আউট হয়ে যায়। তখন মেজাজটা খুব খারাপ হয়ে গেল, সিদ্ধান্ত নিলাম খেলা দেখবো না, বাসায় চলে যাব। আমি রওনা হলাম বাসার দিকে। আমাদের মেইন যে রাস্তাটা সেটা কাটাখালী থেকে নওয়াপাড়ার মোড় পর্যন্ত খুব খারাপ। ভ্যানে, আচ্ছা এই জায়গাটার নামও কাটাখালী, এটা হয়তো মানে হয়তো রাজশাহীতে না, তো কাটাখালী থেকে নওয়াপাড়ার মোড় পর্যন্ত খুব খারাপ। ভ্যানে করে যাতায়াত অনেক অসুবিধা হয়, তাই মেইন রাস্তা দিয়ে না যেয়ে ভেতরের একটা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেখানে দুটো কবরস্থান আছে। তো প্রথম কবরস্থানটা অল্প একটু পাঁচিল দিয়ে ঘেরা, আর দ্বিতীয় কবরস্থানটা মাথা পর্যন্ত পাঁচিল দিয়ে ঘেরা। আমি প্রথম কবরস্থান পার হয়ে দ্বিতীয় কবরস্থানের কাছে আসলাম, তখন গেটের ভেতরে দেখি একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটার গায়ে সাদা চাদর জড়ানো, মুখটা ভালো করে দেখা যাচ্ছিল না। আমি প্রথমে লোকটাকে দেখিনি, যখন গেটের কাছে আসলাম তখন লোকটি আমাকে নাম ধরে ডাক দিলেন এবং বললেন, মিকাইল কোথায় যাচ্ছ? আমি তখন ফোনের আলোয় তাকে দেখতে পেলাম। আমি বললাম, বাসা যাচ্ছি। আমি ব্যাপারটা খুব তখন খুব নর্মালি ভাবছি, হতে পারে সে আমাকে চেনে তাই আমাকে বলছে কোথায় যাচ্ছ। এরপর সে আমাকে যেটা বলছে সেটা শুনে আমার পায়ের নিচে মাটি সরে গেল, আমার সারা শরীর শিউরে উঠল। আমি বললাম, আপনি কে? সে আমাকে বলল, আমি এই কবরস্থানেরই বাসিন্দা। আমি তখন এতটা ভয় পেয়েছিলাম যে সেটা বলে বোঝাতে পারবো না, আর সেখানে এত সুগন্ধ ছিল যে সেটা আগে কখনো আমি পাইনি। আমি দেখলাম লোকটা আমার চোখের সামনেই হাওয়ায় মিলিয়ে গেল, তাকে আর দেখা যাচ্ছিল না। আমার তখন আর বুঝতে বাকি রইল না, আমি দ্রুত চলে আসলাম। আমি যখন কাটাখালী বাস স্ট্যান্ডে পৌঁছালাম তখন একটু স্বস্তি পেলাম। ঘটনাটা এখানেই শেষ না, সামনে যেটা দেখলাম সেটা আরো ভয়ানক। আমি কাটাখালী বাস স্ট্যান্ড পার হলাম, সামনে কর্মকার পাড়া, তার বাম পাশে স্টোর, সেখানে রাস্তায় কাজের জিনিসপত্র রাখা হয়, রাস্তার পাশেই অনেক ফাঁকা জায়গা আছে। আমি দেখলাম সেই ফাঁকা জায়গায় অনেকগুলো লাশের খাটিয়া সাজানো, আর প্রত্যেক খাটিয়ায় একটা করে লাশ আছে, তবে খাটিয়ার কাছে কোনো লোক নেই, রাস্তায় শুধু আমি একা। এটা দেখে আমি ভীষণ ভয় পেয়েছিলাম। কয়েক সেকেন্ডের ভেতরে দেখলাম লাশের খাটিয়াগুলো একটা একটা করে উপরের দিকে উঠে যাচ্ছে আর হাওয়ায় মিশে যাচ্ছে। একটা একটা করে খাটিয়া উপরের দিকে উঠে যাচ্ছে আর হাওয়ায় মিশে যাচ্ছে। আমি এক দৌড়ে বাসায় চলে আসলাম। আল্লাহ রহমতে আমার কোনো ক্ষতি হয় নাই। আমি জানি না সেদিন রাতে আমার সাথে কেন এমন ঘটনা ঘটল, কবরস্থানের ওই লোকটিও বা কে, লাশের খাটিয়া কারা ছিল, এবং এটাই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, এই বলেই শেষ করেছেন বাগেরহাট থেকে শেখ মিকাইল, গ্রাম লখপুর। থ্যাংক ইউ ভেরি মাচ, বিউটিফুল স্টোরি। এবং আমি তাহলে আজকের ঘটনাগুলো নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো, যে এখন যে ঘটনাটা শুনলাম একটু অহরহ যে কোনো সময় হতে পারে। আসলে আমি জানতে চাই আপনাদের কাছে যে এই ভদ্রলোকটি কে, যিনি তাকে বলেছিলেন যে আমি এই কবরস্থানেই থাকি, আপনাদের কাছে কোনো এই ধরনের কোনো কিছু জানা আছে কিনা, যিনি হতে পারেন। ডেফিনেটলি হতে পারে, তাই না? এবং অনেকগুলো লাশের খাঁটি, এবং লাশের খাঁটিগুলো একটার পর একটা আকাশে উঠে যাচ্ছিল। কে কে মনে করেন যে এটা হ্যালুসিনেশন, আমাকে অবশ্যই ফেসবুক এসএমএস যেখানে খুশি আপনি জানিয়ে দিতে পারেন যেটা হ্যালুসিনেট করেছে, যে মনে হচ্ছিল যে আসলে লাশের খাঁটিয়া হয়তো সামনে ছিল, ওটা ওই কবরস্থানে যা দেখেছেন সেটা দেখে যে ভয় পেয়েছিলেন, তারপরে এটা তিনি দেখাটা খুব স্বাভাবিক। কে কে এটা মনে করেন, কে কে মনে করেন যে না এরকম ঘটনা ঘটতে পারে যে সামনে অনেকগুলো লাশের খাঁটিয়া এবং এক একটা খাঁটিয়া আকাশের দিকে উঠে যাচ্ছিল, খুবই অদ্ভুত ব্যাপার, ভিজুয়ালটা চিন্তা করেন। আর এখন যে ঘটনাটা শুনলাম, তার আগে যে ঘটনাটা শুনলাম, একটা ঘরের মধ্যে আপনি যখন শুয়ে আছেন হঠাৎ করে ঘুম ভেঙে আপনি যদি এরকম কোনো কিছু একটা আবিষ্কার করেন আপনার নিজের চিরচেনা ঘরে, সেটা হয়ে যেতে পারে যে আপনি একদম জীবনে কখনো উল্টে যাননি কিন্তু একদম পুরোপুরি পুরোপুরি উল্টে গেছেন, একদম মানে পুরোটাই উল্টে গেছেন, যেদিকে মাথা তার সেদিকে সেই জায়গাটায় পা, এবং যেখানে পা থাকার কথা সেখানে মাথা, এবং আপনি যদি ঘরে কারো অস্তিত্ব টের পান বা আপনি যদি হঠাৎ করেই ঘুম ভেঙে উঠে দেখেন যে আপনার প্রত্যেকটা দরজা সাথে যে আপনার দরজা এবং জানলার সাথে যে পর্দা রয়েছে সে পর্দার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লম্বা লম্বি হয়ে আছে। এই ঘটনাটা আমি এর আগেও একবার শুনেছিলাম, আমার এক সিনিয়র ভাইয়া আছেন, উনি গিটারিস্ট এবং উনি চমৎকার গিটার বাজান, ভালো গিটারিস্ট, অ্যান্ড উনি বলছিলেন যে অনেক রাতে উনি হঠাৎ করে গিটার বাজাচ্ছিলেন, হঠাৎ করে তার জানালা থেকে চোখ গেল এবং তিনি দেখলেন যে সব জানালার চারিদিকের পর্দাগুলো এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আমি উনি আগেও বলেছিলাম যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দাঁড়িয়ে আছে, এরকম মনে হচ্ছে ওরা ভাসছে, ঘরের সব জানালা বন্ধ, ভেতরে কোনো বাতাস নেই, বাট মনে হচ্ছে যে যে পর্দাগুলো যেন বাতাসে উঠছে, কিভাবে সম্ভব, এবং তার গায়ে কোনো বাতাস লাগছিল না, খুবই অদ্ভুত ব্যাপার। রাতের বেলায় মাঝে মাঝে যদি ঘুম ভাঙে খুব সাহসী হন আপনি, একটু পর্দাগুলো চেক করে দেখবেন যে এই ধরনের কোনো ঝামেলা আপনাকেও ফেস করতে হয় কিনা। আমরা চলে যাব আমাদের SMS এ, এবং তারপরে আমরা চলে যাব আমাদের ফেসবুক কমেন্টেও, এবং আমি একটু সবাইকে রিকোয়েস্ট করবো, আমি আবারও চাই অনেকদিন কথা বলা হয় না, যারা দেশের বাইরে রয়েছেন সেই সমস্ত আমাদের ভাই বোন যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে তাদের জন্য একটু আপনারা SMS মানে এখন একটু পাঠানো বন্ধ করবেন, শুধুমাত্র তাদের SMS নিব আমরা, তাদের SMS বলছি মানে মেসেজ, ফেসবুক মেসেজ এবং এই ইনবক্সে যেটা www.facebook.com/bhutfm.prasal এখানে আমরা মেসেজ পাঠাতে পারেন আমাদের যারা যে সমস্ত যারা শুনছেন দেশের বাইরে থেকে, সে সমস্ত ভাই বোনদের আমি বলছি, আমাদের লিসনারদের বলছি থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ মেসেজ পাঠাচ্ছিলেন, আপনাদেরগুলো আমি দেখতে পাচ্ছি, আরিফ, শাহরিয়ার, রায়হান ইসলাম, তারপরে মনিরুজ্জামান হৃদয়, সুমন ইসলাম, তারপরে দেখতে পাচ্ছি যে রাশেদ মিয়া, রাশেদা মিয়া, এছাড়াও আলন আলন, নীরব রাব্বি, সবাই প্রচুর পাঠাচ্ছেন আমি দেখতে পাচ্ছি, রায়হান হোসেন, সবাই পাঠাচ্ছেন। বাট আমি একটু যেটা করতে চাই সেটা হচ্ছে একটু দেশের বাইরে যারা করছেন তাদের তো কমিউনিকেট করা ভেরি ডিফিকাল্ট, সো এখন যদি তারা কমিউনিকেট করতে পারে, আর না হলে আপনারা সরাসরি পোস্টের নিচেই কমেন্ট করবেন যদি এখানে দেখি যে আপনারটা পড়তে পারছি না। আমি দেখতে পাচ্ছি যে পূর্তি সজীব আমাদের বরিশাল থেকে SMS করেছেন, মহিরা আনজু মুক্তা আমাদের সাথে রয়েছেন খুলনা থেকে, যে অসম ছিল ঘটনাটি আমাদেরকে, রাশেদ খান ঢাকা ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, অন্ধকার রুমে তিনি শুনছেন ভয় লাগছে, ইমরান নারায়ণগঞ্জ থেকে লিখছেন, রাসেল ভাই আমার রুমে কেউ নেই, মেসের একটা রুম এবং সেই রুমে কম্বলের মধ্যে শুয়ে ভুগাতাম শুনছি। আরে আজকে তো দারুণ দারুণ অডিও ক্লিপও আছে, আপনারা আরও আর যারা এখনো জেগে আছেন এবং যারা এনজয় করছেন তাদেরকে আরেকটু ওয়েট করতে হবে, কিন্তু ভীষণ ভালো কিছু অডিও ক্লিপ রয়েছে আমাদের কাছে। এমডি বুলবুল আমাদের সাথে রয়েছেন তেজগাঁ থেকে, এছাড়াও এমডি হারুন ঢাকা থেকে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন অরিথা অরিত্রা, অনেকদিন পর ভূত এফএম শুনছেন, অনেক অসম লাগছে, আপনারা রেগুলার শুনবেন, রেগুলার ঘটনা পাঠাবেন, তাহলে আরও 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 বেশি আমরা জমজমাট করতে পারবো আমাদের সব কিছু। সাকিব আমাদের লিখেছেন এবং সেকেন্ড স্টোরিটা ওয়াজ সো হরিবল, আমাদেরকে দেখতে পাচ্ছি যে 3 মাস পর লাইভ শুনছেন তুহিন, এবং হিমু খুলনা থেকে লিখেছেন যে ফার্স্ট স্টোরিটা ভালো লেগেছে, আদনান সিলেট থেকে লিখেছেন ইনশাল্লাহ নেক্সট উইকে স্টোরি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে স্যার রিনা SMS করছেন সাভার থেকে যে ইমেলটা ভালো, এছাড়া বনশ্রী থেকে আমাদের হৃদয় SMS করছেন ফার্স্ট স্টোরি ওয়াজ অসম, এবং তিনি বলছেন যে ওয়েটিং ফর মো রাসেল ভাই ইনশাল্লাহ। লিও সিরিয়ার থেকে SMS করছেন অ্যামেজিং শো, আমাদেরকে প্রণব কুমার লিখেছেন, প্রণব কুমার আকাশ ম্যামন সিং থেকে খুব ভয় লাগছে, সাকিব রাজশাহী থেকে লিখেছেন সেকেন্ড স্টোরি ওয়াজ সো হরিবল, আমাদেরকে ফাহিম লিখেছেন প্লিজ সে হ্যালো টু রাফি মইন ইসান, এছাড়া সুমন আমাদেরকে এস এম এস করেছেন, এস এইচ আব্রার আমাদের হাজারিবাগ থেকে এস এম এস করেছেন, লাস্ট স্টোরিটা নাইস ছিল। পুরো থেকে জিহাদ রাফিন আমাদের এস এম এস করেছেন, সুপ্ত আমাদের এস এম এস করেছেন, প্রণব শিহাব সহ আরও অনেকে। আপনি যদি এস এম এস করতে চান তাহলে এস এম এস করতে হবে, যেটা করতে হবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি FORTI ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফ এম এদের ওয়েট ফুর্তি ডট এফ এম উইচ ইজ বিএইচ ডাবলটি এফ এম এদের ওয়েট আর এডিআইও FORTI ডট এফ এম। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সে ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। দেশের বাইরে যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। ফেসবুকের মেসেজ তো পড়বই আমরা, তার একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
The night comes alive with gramophone শুনছেন সবসময় রেডিও ফুর্তির পয়েন্ট ও এফ এম। আমি রাফেল আছি সাথে এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের অতিথিরা। আপনারা যারা আমাদের সঙ্গে আছেন তাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই ফেসবুকে মেসেজ তো পাঠাচ্ছেন, বাট খুব অল্প আমি পাচ্ছি হচ্ছে দেশের বাইরে থেকে পাঠানো। আমি বলেছিলাম যে যারা দেশের ভেতর থেকে শুনছেন তাদেরকে একটু একটু অফ রাখতে বলেছিলাম, বাট কেউ শুনছেন না, তো এই অপশনটা বাদ দেই। আপনার আমরা চলেছি আমাদের ফেসবুক পেজে এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই আমাদের এখানে আছেন এবং আজকে তারা ঘটনা পাঠাচ্ছেন না লিখছেন এখানে। এবং আমি ধরেছি রাশিদ নাজনীন আমাদের লিখেছেন, যেটা আমার থেকে শুনছেন ভূতের একটা এপিসোডও তিনি মিস করেননি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমরা খুবই খুশি যে আপনি আমাদের সাথে রেগুলার আছেন এবং কোনো এপিসোড মিস করেননি। তিনি একটা ইমেইল পাঠিয়েছেন সাইড জারিফ এবং তিনি বলছেন আমার ইমেইলটা কি পড়া হবে, ডেফিনেটলি আপনার ইমেইল যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি ওটা পড়া হবে। অচেনা অতিথি আকাশ আমাদের লিখেছেন, ভূত এফ এম শুনছেন, একটু নামগুলো নিজের নাম লিখবেন তাহলে আমাদের পড়তে সুবিধা হয়। ভূত এফ এম এ যদি একটু নামটা যদি একটু অন্যরকম হয় সেটা পড়াটা একটু ডিফিকাল্ট হয়, মানে সবাই ভয় পেতে এসে যদি হঠাৎ করে এসে ফেলে মুশকিল। ফরচুন বয় পলাশ আমাদের লিখেছেন, এছাড়া আমাদের সাথে লিখেছেন রেজাউল করিম, বিটু আবরান অভি আমাদের সাথে আছেন এবং তিনি লিখছেন যে আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আবিদ, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য আবিদ। জানাতুল ফেরদৌস আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আহসানুল ইসলাম, আবির মুক্ত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এম ডি মামুন, খন্দকার তানজিব রিফাত আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি এছাড়াও স্পার্কিং তাওশি তশফিক, এছাড়াও শফিকুল ইসলাম তানহা আমাদের সাথে, অভিমানী মেঘ পালক আমি চট্টগ্রাম থেকে তিনি লিখছেন, আবদুল্লাহ অনেক অ্যাপ দিয়ে শুনছেন একটা ছবি আপ করে দিয়েছেন অলরেডি, জাকির হোসেন দুবাই থেকে আমাদের সাথে আছেন এবং অ্যাপ আপলোড করেছেন দেখতে পাচ্ছি যে অ্যাপ দিয়ে শুনছেন তিনি এবং অ্যাপে একটা ছবি আপলোড করেছেন তিনি। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক দূর থেকে শুনছেন আপনি এবং আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি যে আরো অনেকেই আমাদের এখানে লিখছেন, অনেক ভালো লাগে আমার ভূত এফ এম। আচ্ছা আমাদের দেখতে পাচ্ছি যে বাসুদেব হানি আমাদের লিখেছেন, রাসেল ভাই খাট হাওয়ায় উঠে যাওয়া মিথ্যা গল্প। দেখুন একটা কথা সত্যি যে উনি যদি বলে থাকেন আপনি যদি প্রমাণ করতে না পারেন তাহলে আপনি এতটা জাজমেন্টাল হতে পারেন না বা আপনি বলতে পারেন না যেটা সত্যি না মিথ্যা। আপনি হয়তো বলতে পারেন উনি যা দেখেছেন ভুল দেখেছেন, সেটা অবশ্যই আপনার বলার রাইট আছে, ডেফিনেটলি আছে, বাট এটা হয় কি যে মানুষকে হার্ট করা হয় কিন্তু আপনি বলেন যে আপনি যদি জাস্ট ডিসিশন দিয়ে দেন যে এটা সত্যি বা এটা মিথ্যা, হাউ ডু ইউ নো যে এটা সত্যি না এটা মিথ্যা, আপনি কীভাবে জানেন? এটা সায়েন্সের কিছু না যে আপনি প্রমাণ করে দিতে পারবেন। আমি এই জন্যই বলেছিলাম উনি কি হ্যালুসিনেশন হয়েছিল, হ্যালুসিনেট করেছেন নাকি এটা আসলেও ঘটতে পারে, তাই না? আপনি বলতে পারেন যে উনি হয়তো হ্যালুসিনেট করেছেন বা এনিথিং লাইক দ্যাট, বাট আপনি এভাবে যদি বলে ফেলেন যে এটা সত্যি না মিথ্যা, মানে কেমন না জিনিসটা। আচ্ছা এখন আমি যেটা বলি যে আমাদের যে নেক্সট যে গেস্ট আছে তার কাছে আমরা যাচ্ছি এবং তার ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। কি নাম আপনার?
গত বছর হচ্ছে আমি আমার ছোট ভাইয়ের সাথে ঘুমাতাম, তখন ও বলতো যে ঘুমের মধ্যে নাকি আমি আমার শরীর কেঁপে কেঁপে উঠছে, আমার শরীর কাঁপতে থাকে, বলে যে ভাইয়া এমন মনে হচ্ছে যে তুমি আমি একসাথে ঘুমাচ্ছি যে খাট ধরে কেউ নাড়াচ্ছে।
আচ্ছা,
তো আমি ঘুম থেকে উঠে বসে তোমার তাকায় আসছি, তখন দেখতেছি যে ভাই তুমি ভাবার বারবার তোমার পুরো বডি বাইরে কেমন কেঁপে কেঁপে উঠতেছে, বারবার কেঁপে কেঁপে উঠতেছে। তো ও কয়েকবার বডিতে হাত রাখছে, হাত রাখার পরে দেখে কিছুটা স্টপ হয়েছে, হয়তো আধা ঘন্টা পর আবার হচ্ছে বলে এরকম শরীর কাঁপে। তো সকাল আমাকে বলতেছে যে ভাই এমন কেন হয়তো তোমাকে একটা জ্বর আসছে কোনো কিছু, ভাই এমন কোনো প্রবলেম তোমার হয়নি, আমি তো কিছু বুঝি। তারপর হচ্ছে এক ফ্রেন্ডের বাসায় থাকা, সেই ফ্রেন্ড আমার বলতো কি তুই রাতে এরকম মানে কাঁপাকাঁপি করছিস, তোর দেখে ভয় পাই। তো এইসব আসলে ফ্রেন্ডদের কাছ থেকে ছোট ভাইয়ের কাছ থেকে শুনলাম, আমি কখন কিছু বুঝতাম না। তো গত বছর ঘটনাটা হচ্ছে যে আমি রাতে ধোয়া পড়তাম, তিনটার পর হচ্ছে কিছু আমল করতাম।
আচ্ছা,
তো পরে তারপর হচ্ছে ফজরের আজান দিত, নামাজ পড়ে তারপর ঘুমাতাম। তো প্রতিদিনের মতন সেই দিনও আমি রাতে এরকম দোয়া পড়লাম, পড়ার পর হচ্ছে তখন বাজে প্রায় 4:30। তো আমি খুব টায়ার্ড ছিলাম, তো রুমে আমার বেডরুমে আর যায়নি, ড্রয়িং রুমে বসে দোয়া পড়লাম। তো পরে হচ্ছে আমি ড্রয়িং রুমে একটা সোফার মতো লম্বা করে শুয়ে পড়লাম। আমি আমার মানে পুরো বাসার ডিসক্রিপশনটা একটু দিচ্ছি, হচ্ছে মেইন গেটের পরে হচ্ছে আমাদের ড্রয়িং রুমটা,
আচ্ছা
এরপর হচ্ছে আমার রুম, তার লেফট সাইডে হচ্ছে ডাইনিংটা, ডাইনিং এরপর হচ্ছে কিচেন, একদম কর্নার হচ্ছে আমার ছোট ভাইয়ের রুম, দেন হচ্ছে আমার বাবা মার রুম, তার হচ্ছে একটা স্টোর রুম। তো আমি যে ড্রয়িং রুমে শুয়ে আছি সোফার মধ্যে, স্ট্রেট হচ্ছে দেখা যাচ্ছে ডাইনিংটা, ডাইনিং এর পর লম্বা ডাইনিং, ডাইনিং এর পর হচ্ছে কিচেন, কিচেন ডোরটা ক্লোজ করা। তো আমি সোফার মধ্যে শুয়ে আছি, আমি ভাবতেছি যে আজকে আর ফজর নামাজটা না হয় না পড়লাম, ঘুম থেকে উঠে সকালে কাদা পড়ে নিব। তো আমি সবসময় হচ্ছে ফোনটা আমার সাথেই রাখি, ফোনে কখনো গান শোনা হয়, স্পিড ওভার ডিসপ্লে দেখি। তো ওই রকম হচ্ছে কি লম্বা করে শুয়ে আছি, তো ডিসপ্লেটা দেখলাম, দেখলাম যে 4:30 বাজে, 4:30 বাজে দেখে আমি শুয়ে পড়লাম, জাস্ট বুকে তো ফোনটা রেখে। আমি ঘুমাইছি কি না আসলে শিও না, তো হঠাৎ করে হচ্ছে যে দেখলাম আমার যে কিচেন যে ডোরটা, ডাইনিং এর পর কিচেন, কিচেন যে ডোর, সেই ডোরটা হচ্ছে মানে মিনিমাম একটা সিলিং হাইট তো থাকে হচ্ছে 10 ফিটের মতো। তো নর্মাল হচ্ছে একটা ডোরের হাইট থাকে 7 ফিট এরকম হবে। তো দেখতেছি যে আমার মানে কিচেনের মানে ডোরটা যে ডোরের একটু উপর পর্যন্ত লম্বা একটা ব্ল্যাক একটা শ্যাডো, সেটা বলতেছে একটা মানুষ দাঁড়ায় আছে, মানুষটা একটা ফিগার হচ্ছে টোটাল ব্ল্যাক, একদম লম্বা, হ্যাঁ একটা কালো কাপড় পরে দাঁড়ায় আছে, কোনো ফেস নাই কিছু দেখতে পাচ্ছি। দেখার পর হচ্ছে কিছুক্ষণের জন্য আমি আমার কোনো বডি মুভ করতে পারতেছি না, কোনো কথা বলতে পারতেছি না, এমন হচ্ছে। তারপর হচ্ছে হঠাৎ করে দেখলাম যে সেটা চলে গেছে, এখন কি আমি ঘুমায় স্বপ্নে দেখছি নাকি আমি জেগে থেকে দেখছি সেটা আমি বলতে পারি না। সাথে সাথে আমার ফোনটা বুকের উপর ছিল, ফোনটা হাতে নিলাম, হাতে নিয়ে ওইখানে বসে পড়ছি, বসে আমি জাস্ট আমার ফোনের লকটা ক্লিক করলাম, লক বাটন ক্লিক করার সাথে সাথে দেখলাম যে 4:35, তার মানে হচ্ছে 4:30 হচ্ছে লাস্ট আমি ফোনটা ফোনের ডিসপ্লে দেখে আমি জাস্ট শুয়ে আমার শুয়ে জাস্ট চোখটা বন্ধ করলাম, আর এখন হচ্ছে 4:35, তার মানে 5 মিনিট ডিউরেশনের মধ্যে আমি ঘুমিয়ে তারপর স্বপ্নটা দেখছি নাকি আমি না ঘুমিয়ে এটা দেখছি বলতে পারতেছি না। তো আমি একে একে খুব ভয় পেয়ে গেলাম, মানে চাইছে একবার যে ফ্যামিলিকে ডাক দিই বা কোনো কিছু, ভাবলাম আমার মা ঠিক ডাক দিব, তবে ডিস্টার্ব করবো, তার জন্য নিজে চুপ করে আসছি, টিভি অন করলাম, মানে আমার কনসেন্ট্রেট অন্যদিকে দেওয়ার চেষ্টা করছি, লাইট মানে পুরো বাড়ির সব লাইট ওপেন মানে অন করে রাখছে, খুব ভয় লাগতেছে। তো কিছুক্ষণ পরে দেখলাম যে ফজরের আজান দিল, তখন 4:45 আজান দেয়। তো আজান দেওয়ার পর হচ্ছে আমি ওয়াশরুমে গেলাম, একদম আমার ডোর সবসময় খোলা রাখলাম, একদম ওয়াশরুমের ডোর খুলে রেখে আমি ওয়াশরুমে গেলাম, গিয়ে উজু করলাম, উজু করে আসছি, আইসা ফজরের নামাজ পড়লাম। তখন হচ্ছে বলতেছে যে আল্লাহ আমি আমি কি হয়তো খারাপ জিনিস দেখছি না ভালো জিনিস দেখছি, ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে যাচ্ছি, এর জন্য কি হয়তো আমার জায়গায় থাকার জন্য এরকম কিছু একটা দেখানো হয়েছে, নাকি আল্লাহ খারাপ দেখছি না ভালো দেখছি, জানি আল্লাহ আমি ভুল করে থাকি মাফ করে দিই। তো এইভাবে হচ্ছে যে ব্যাপারটা আসলে খারাপ না ভালো আমি বুঝলাম না, তো খুব ভয়ে ভয়ে তারপর শুয়ে পড়লাম। কথাটা আমি তত শেয়ার করি হচ্ছে আমার খালার সাথে। খালার সাথে শেয়ার করার পরে হচ্ছে খালা বলতেছে যে বাবা এই সব তো কালো জিনিস দেখতো বা এরকম কোনো কিছু হবে, এটা তো মানে কোনো ভালো সিম্পটম না। আর ব্যাপারটা তুমি কারোর সাথে যদি শেয়ার না করো সেটা তোমার জন্য ভালো হবে, ব্যাপারগুলো তুমি কারোর সাথে বলো। দেন হচ্ছে যে কথা বলতে বলতে আমার বড় ভাইয়া, তো আমার বড় ভাইয়া আমার কাজিন আর কি, সে এখন দেশের বাইরে থাকে, তো ভাইয়া ভাইয়ার সাথে আমি কথাটা শেয়ার করে দিলাম। শেয়ার করার পর ভাইয়া আসলে খুব ধার্মিক, সে খুব নামাজ পড়ে, খুব ভালো মানে খুব ধার্মিক মানুষ। তো ভাইয়া বলতেছে ছোট তুমি আমার কাছে শেয়ার করছো আর কাবারে বলছো? পরে বললাম ভাইয়া আমি তো খালারে বলছি। পরে বলে দেখো তুমি কথার কাবারে বলছো না, খালো আমার কেমন কথা বলছে, আমার ভাইয়াও কেমন কথা বলছে। তো ব্যাপারটা আমি এরপরে কারোর সাথে শেয়ার করিনি। তো আমার দেখা যাচ্ছে কি কিছু প্রবলেম হয়, সেগুলো হচ্ছে যে আমি কিচেনে যাচ্ছি বা একটু বারান্দার মধ্যে দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে আমার পিছনে একটু দাঁড়িয়ে আছে,
আচ্ছা
এই ধরনের প্রবলেম হয়। আর হচ্ছে যে আমার মানে সবচেয়ে মেজর প্রবলেম যেটা মনে করতেছে সেটা হচ্ছে কোনো একটা কাজ আমার খুব ভালো অপরচুনিটি আসে, আসে যে কাজটা আমার হয়ে যাবে, হয়ে যাবে, হয়েও সেই কাজটা হয় না। অ্যাক্সিডেন্টলি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, হয়তো মানে যার সাথে কাজ করতেছি তার সঙ্গে কোনো একটা ঝামেলার সৃষ্টি হয়ে যাচ্ছে, বা দেখা যাচ্ছে যে খুব ভালো একটা অপরচুনিটি পাইছি, এই কাজটা করলে আমি খুব ভালো লেভেল একটা কাজ করতে পারতেছি, আমার হঠাৎ করে হয়ে যাচ্ছে আমার মা একদম মানে লাস্ট এমন একটা সময় গেছে যে ভালো একটা কাজে আমি যাবো, ইভেন কি আজকে আজকে হচ্ছে মানে পরের দিন ভোর 5টা বাজে হচ্ছে আমি চলে যাচ্ছি বাইরে। তো আজকে সারাদিন শপিং টপিং করলাম, সন্ধ্যার পর হঠাৎ করে আমার টেস্ট করছে, রিপোর্ট আসছে, আমার ইমার্জেন্সি হসপিটালে ভর্তি করানো হচ্ছে, তার কারণে হচ্ছে আমার সব কাজ ক্যান্সেল করে দেওয়া। তো এমন দেখা যাচ্ছে মানে অনেক বড় বড় অপরচুনিটি যখন আমার আসে বা যখন খুব ভালো কোনো কিছু আমার সাথে হতে যাচ্ছে তখনই মানে কেন জানি মানে খারাপ কিছু একটা হয়ে যাচ্ছে আমার সাথে।
আচ্ছা,
আর তাছাড়া হচ্ছে যে আমার এমনও হয় যে অনেক মানে কারোর সাথে আমার অনেকদিন রিলেশন, অনেকদিন রিলেশন থাকার পরেও সেই রিলেশনে দেখা যাচ্ছে যে মানে যখন হচ্ছে যে মানে একটা ভালো কিছু একটা নিউজের একটা মানে
ব্যাপার করছেন
তখনই হচ্ছে যে সেই রিলেশন ব্রেকআপ বা ওরকম হতে যাচ্ছে, একদম হওয়ার মুখে হচ্ছে একটা করে ঝামেলা সৃষ্টি মানে রেগুলার হয়ে যাচ্ছে। তো আমার হচ্ছে যে শরীরে কাঁপুনি কাঁপুনি দিয়ে দিয়ে হচ্ছে যে যে আমি কিছু একটা দেখি, দেখার পর হচ্ছে এমন হয় যে আমি মাঝে মধ্যেই এরকম স্বপ্ন দেখতাম যে কালো কিছু একটা শ্যাডো টাইপের কিছু একটা আমার সামনে আসছে।
চেহারাটা কেমন একটু বলতে
পারো? চেহারা তো দেখা যেত না, জাস্ট মনে হচ্ছে এরকম 7-8 feet হাইট মিনিমাম, হ্যাঁ 7-8 feet
হাইট, গায়ে কালো কাপড়,
গায়ে কালো কাপড়, বাট কোনো হচ্ছে ফেস যে দেখা যায় সেটা ফেসটা হচ্ছে ঢাকা, একদম হচ্ছে মানে মানে লুকটাই না কেমন যেন দেখলেই মানে এত ভয় লাগে, ওর কোনো ফেস নাই, কোনো ইয়া নাই, তবে একটা মানে মানুষ আকৃতি কিছু একটা হবে, হাইট হচ্ছে 7-8 feet এরকম হবে,
অনেক উঁচু,
অনেক উঁচু, হ্যাঁ একদম কালো ড্রেস, একদম হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত পুরাটা ঢাকা একটা কালো ড্রেস,
পায়ে কিছু আছে
না, পায়ে কিছু বা হাতে কিছু এরকম কোনো কিছু দেখা যায়, তবে হ্যাঁ একটা যে মানুষটাই, হ্যাঁ একটা ফিগার, মানুষের যে ফিগারটা ওইটাই কিছু এটা মাস্ট বি, তার হাত আছে পা আছে, বাট ওই যে দেখা যাচ্ছে কিছু কিছু দেখা যাচ্ছে না, একদম হাতের একটা নখ পর্যন্ত একটা দেখা যাচ্ছে না, পায়ের একটা নখ পর্যন্ত দেখা যাচ্ছে, মাথার কাছে চুল দেখা যাচ্ছে না, একদম টোটাল হচ্ছে ব্ল্যাক ডে ঢাকা দেখা যাচ্ছে। আমি যখন
চুল দেখেন না,
না কোনো চুল টুল কিচ্ছু না, একদম লাইক দেখা যাচ্ছে কি একটা মানুষ যদি একটা মানুষ দাঁড়িয়ে আছে এর উপর হচ্ছে একটা কালো কাপড় যদি জাস্ট লম্বা কালো কাপড় ছেড়ে দেওয়া হয়
মাথার
উপর থেকে, হ্যাঁ একদম মানে লম্বা হাইটের একটা কাপড় দিয়ে যদি মাথার উপর থেকে আমার ঢেকে দেওয়া হয় জাস্ট একটা ফিগার যে শো করতে জাস্ট এইটাই, কোনো কিছুই না। আর হচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে যে মানে একদম যে চিকন লম্বা না সেরকম না, একটা মানুষের ফিগারটা যেরকম হয় একটু হেলদি টাইপের, এর উপর যদি একটা ব্ল্যাক একটা কাপড় পুরো তার মাথাকে পাপন ঢেকে দেওয়া হয় যে শেপটা আসবে একদম দেখা যাচ্ছে। এই স্বপ্নটা হচ্ছে আমি রেগুলারই আগে দেখতাম, দেখতাম হচ্ছে স্বপ্ন দেখছি দেখা যাচ্ছে দেখার পর যে ধরলেন যে আজকে রাতে দেখছি কালো ঘুম থেকে উঠছে না, স্বপ্ন দেখতাম বলতে হচ্ছে কি মাঝে মধ্যে এমন হতো যে সারা রাত্রিতে ঘুমাচ্ছি, ঘুমালে আমি জিনিসটা দেখছি, দেখতেছি বলতে যে সামনে দেখতেছি সেটা না, স্বপ্ন দেখতেছি, স্বপ্ন দেখতেছি আমার বাবা মা আছে সবাই আছে, এর সাথে হচ্ছে এই জিনিসটা দেখে আমি ভয় পাচ্ছি, স্বপ্ন দেখে আমি ঘুম থেকে উঠে যাচ্ছি, উঠে যাওয়ার পর আমি দেখতেছি আমার আমার পাশে কেউ নাই, হ্যাঁ মানে অন্য কিছু দেখতেছি না, সামনাসামনি কেউ বসে আছে এসব কিছু দেখতে কিছু না, আবার ঘুমাচ্ছি হয়তো আধা ঘন্টা এক ঘন্টা পর আবার ঘুমাচ্ছি, ঘুমাচ্ছি কতক্ষণ 10-15 মিনিট আবার সে স্বপ্ন দেখলাম, এমন কিছু রাত গেছে যে একই রাত্রে আমি 5-6 বার একটু একটু ঘুমাচ্ছি একটু একটু করে স্বপ্ন দেখতেছি, সাথে সাথে হয় কি পরের দিন সকালে একদম টানা দুই দিন আমরা কিছুই খেতে পারি না, খাওয়ার মতো কোনো রুচি থাকে না আমার মধ্যে, একদম কিছু খেতে পারি না, হয়তো আমি চোখ বন্ধই করতে পারি না, এমন অবস্থা হয়ে যায় যে ঘুমালে তো আমি এটা স্বপ্ন দেখবো, তার জন্য ভয় ঘুমাতে পারি না। দুই দিন দেখা যাচ্ছে খাওয়া ঘুম একদম বন্ধ, ইভেন কি দেখা যাচ্ছে দুই দিন আমি এত সিক হয়ে পড়ি যে হচ্ছে মানে একদম আমার গায়ে কোনো শক্তি নেই, দুই দিন হচ্ছে শুকায় আমার চেহারা টেহারা একদম চেঞ্জ হয়ে যায়। তো হচ্ছে এই ধরনের প্রবলেম দেখার পর কয়েকবার দেখার পর হচ্ছে আমি কয়েকজন মানে হুজুর টাইপের ওকে দেখাইতে গেছি, কেউ কেউ হয়তো মানে আমার ট্রিটমেন্ট করতে স্ট্রেট মানা করে দিচ্ছে যে আসলে আমাদের ধরা হবে না, আমরা পারবো না। আবার কিছু কিছু মানুষের কাছে গেছি ওনারা এভাবে বলছে, মানে ডিরেক্টলি বলতে পারেনি, রিলেটিভ টাইপ যারা ওনার মানে ডিরেক্ট বলেনি, ডিরেক্ট না করেনি, আচ্ছা বাবা হ্যাঁ ঠিক আছে দেখবো, বাবা তুমি আজকে না কালকে আসো নেক্সট উইক,
অ্যাভয়েড করতে বলতে পারে যে
মানে ডিরেক্টলি তো কিছু বলতে পারে না, ইনডিরেক্টলি অ্যাভয়েড করছে। তারপর হচ্ছে একবার দুইবার তিনবার কতবার দেখা যাচ্ছে আমার ফ্যামিলিও বলতেছে ঠিক আছে সে হয়তো আজকে বিজি আছে কালকে যাও না পরশু যাও না, ব্যাপারটা আমি বুঝতেছি যে তারও তো ইনডিরেক্টলি আমার তো। তারপর হচ্ছে নিজে ঠিক আস্তে আস্তে ইগনোর করা। তো মূলত হচ্ছে যে এই যে আমার যে এই যে এই ধরনের প্রবলেমটা রাতের স্বপ্ন দেখে এটা হচ্ছে আমার সবচেয়ে মানে বেশি প্রবলেম হতো যে রাতের ঘুম একদম নাই। তো এখনো হচ্ছে আমার এই যে মানে কিছু কিছু কাজ হবে হবে বলে হয় না এটা এখনো হচ্ছে, কিন্তু যে রাতের যে ঘুমের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার বাবা তেজগাঁ হচ্ছে রহিম মেটাল মসজিদ সে মসজিদের হুজুরছে ওনাকে নিয়ে একটু বসায় যাওয়ার পর বলতেছে যে ভাই আপনার তো ভাতিজার এই প্রবলেম আপনি কিছু কী করবেন করেন। তো ওই যে আঙ্কেল ছিল উনি হচ্ছে আমাকে দুই টাকা বিল করছে, বলছে যে একটা হচ্ছে তোমার হাতে রাখবা ডান হাতে পরে থাকবা, আরেকটা হচ্ছে তোমার বালিশের মধ্যে যে বলছে তুমি ঘুমাও রেগুলার সে বালিশের মধ্যে রেখে দিবা, ওই বালিশের মাথায় তুমি সবসময় ঘুমাবা, ওই বালিশ ছাড়া তুমি ঘুমাবা না, আর এইদিকে কাবিজ তোমার সাথে রাখো আর এই বালিশে তুমি ঘুমাও তাহলে ইনশাল্লাহ প্রবলেম হবে না, আর তোমাদের বাসায় একটু প্রবলেম আছে টুকটাক ওইটা আমি দেখতেছি। তো এই বলে যে সে চলে গেল আল্লাহর রহমতে। এরপর থেকে হচ্ছে আমার যে রাতের যে প্রবলেমটা যে শরীরে ঝাঁকুনি কাঁপুনি ওঠা অথবা রাতে যে রেগুলার যে স্বপ্ন দেখি এইগুলো আল্লাহর রহমতে এই পর্যন্ত আমার আর হয় না। এখন আল্লাহর রহমতে সে আগে থেকে ভালো আছে। তো ব্যাপারটা হচ্ছে এখন আমার সাথে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে মানে খুব ভালো ভালো কিছু অপরচুনিটি আমার আসে এসে হবে 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 বলে কাজটা হয় না।
অনেক সুন্দর একটা ঘটনা, অনেক থ্যাংক ইউ, অনেক থ্যাংকস আপনাকে। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে সাধন বিশ্বাস লিখেছেন, আমার কাছে অনেক সত্যি ঘটনা আছে কিভাবে আসতে পারি। ফুটাসমের বয়স 6 বছর হয়ে গেছে এখন সবাই মোটামুটি জানে, তারপরে আমি আরেকবার বলে দিচ্ছি সাধন বিশ্বাস আপনার ঘটনা আমাদের ইমেইল করতে হবে, যদি আপনার ঘটনা আপনি ইমেইল করে পাঠান এবং আপনার ঘটনা যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি আপনি এখানে চলে আসবেন এবং আমাদের সঙ্গে এসে ঘটনা সরাসরি শেয়ার করবেন। তো যাই হোক, এবং আমি দেখতে পাচ্ছি যে আমার সঙ্গে এখানে অনেকেই এখন শেয়ার করছেন তাদের কথা, এবং মুক্ত বিহঙ্গ আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন এতে সে মবি মহিবুল্লাহ নোমান, এবং তিনি আছেন আমাদের সঙ্গে, এবং তার সঙ্গে আছেন নোমান, ফারহান, হৃদয়, সবাই লাইট অফ করে শুনছেন একসঙ্গে। নাফিজ আমাদের সঙ্গে আছেন, নাটোর থেকে শুনছেন তিনি। অপু আমাদের সঙ্গে আছেন, জাস্ট অসম ব্রো। আপনাদের ইচ্ছা করে না এই যে সবাই সুন্দর ঘটনা এত অ্যাপ্রিসিয়েট করছেন, আপনাদের তো নিশ্চয়ই ইচ্ছা করে যে দারুণ দারুণ সব ঘটনা এসে এখানে এখানে এসে আমাদের সাথে পার্টিসিপেট করে শোনাতে। ডেফিনেটলি আমি জানি, বিশ্বাস করি যে আপনাদের অনেকের ইচ্ছা করে এবং আপনারা প্রচুর ঘটনা সেজন্য পাঠানো। কিন্তু এই যে আজকের ঘটনাগুলো শুনলেন বুঝতেই তো পারছেন যে এই ঘটনাগুলোর সাথে যখন মিলাই তখন অনেক ঘটনাই বাদ পড়ে যায়। মানে আপনার চাইতে যদি আরেকজন বেটার ঘটনা পাঠান তাহলে আপনার ঘটনাটা কিন্তু আমরা নিতে পারছি না, এবং সেটাই হয়ে যায় সবচেয়ে বড় ঝামেলা। এমডি সাকিব শিকদার আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন রাসুল ভাই আমি একটা ঘটনা পাঠিয়ে কি ভালো লাগলে পড়ে শোনাবেন। আমাদের সঙ্গে রায়হানুল ইসলাম আছেন বরিশাল থেকে, তিনি শুনছেন এবং আজকে প্রথম তিনি শুনছেন, অনেক ভালো লাগছে, আশা করছি যদি ভালোই লাগে তাহলে এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাব। নিঃসঙ্গ ছায়া মানব আমাদের সঙ্গে আছেন, লিখছেন ফারাবি বলছি খুলনা কুয়েট ইউনিভার্সিটি থেকে, আমি ভুদাফামের কোনো এপিসোড মিস করিনি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে রিটার্ন রবিন আছেন টাঙ্গাইল থেকে, তিনি অ্যাপ দিয়ে শুনছেন। আতিয়া লাকি আমাদের সঙ্গে আছেন, লিখেছেন আই লাইক ভুতাফান। জাহাঙ্গীর আলম আমাদের সঙ্গে রয়েছেন রাজশাহী মোল্লা ভবন থেকে, তিনি শুনছেন ভালো লাগছে। আরিয়ান জোহান আমাদের সঙ্গে আছেন, তিনি বলছেন যে আমাদের সাথে আচ্ছা তিনি আছেন আমাদের সঙ্গে শীতের আচ্ছা মনিরুল ইসলাম ইমন আমাদের সাথে আছেন এবং ভুতাফান সম্পর্কে তিনি প্রশংসা করেছেন। মাথিল খান আমাদের সঙ্গে আছেন এবং তিনিও আমাদের সঙ্গে, সুস্মিতা আমাদের সঙ্গে আছেন, ফার্স্ট শুনছেন তিনি আজকে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আমাদের সাথে রয়েছেন আর যে জ্যোতি, তিনি অ্যাপ দিয়ে শুনছেন এবং অ্যাপের ছবি আপ করেছেন। সুজীব সেন আমাদের সঙ্গে আছেন, ভালো লাগছে লিখেছেন। এছাড়াও আমাদের দেখেছেন হামিদুজ্জামান আমাদের সঙ্গে আছেন এবং তিনি দেখেছেন আওসাম অ্যাপের ছবি আপ করেছেন তিনি। এবং আমাদের সঙ্গে আছেন তামিম অন্তু এবং তিনিও অ্যাপ দিয়ে শুনছেন, অ্যাপের ছবি আপ করেছেন। তানজিব সরওয়ার শাহিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন এটা পাচ্ছি শেখ মেহেদি হাসান। আপনি যদি আসতে চান তাহলে আমাদেরকে ফেসবুকে কিন্তু চলে আসতে পারেন, facebook.com/radio.futi and www.facebook.com/bhutfm.rasel। আমি দেখতে পাচ্ছি যে SMS করছেন, সেলিম আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন আমার কিছু স্টোরি আছে, শরীরে কাপন দিয়ে আমাকে ঘুমের মধ্যে তুলে নিয়ে যেতে চাচ্ছিল। এবং মিরপুর দুই থেকে তিনি লিখেছেন, যাদের সাথে কোনো ঘটনা ঘটেনি, তারপরে SMS ক্লিয়ার আসেনি, সুতরাং বেশি যদি এই ঘটনা যদি আপনি আরো বড় করে বলতে চান তাহলে পুরো ঘটনাটা নিয়ে চলে আসুন আমাদের স্টুডিওতে, সেজন্য আপনাকে ইমেইল করতে হবে, সংক্ষেপে লিখুন ঘটনাটি এবং এখানে এসে বিস্তারিত জানিয়ে দিন আমাদেরকে। এস এইচ আবরা লিখেছেন, লাস্ট স্টোরি ওয়াজ জোস। সঞ্জীব আতুল আমাদের সঙ্গে রয়েছে চট্টগ্রাম থেকে, ভয় লাগছে, নাইট স্টোরি। সুলাইমান খুলনা থেকে লিখেছেন যে ইমেইলের ঘটনাটা সত্যি হওয়ার সম্ভাবনা 99%। আমাদের সঙ্গে রয়েছেন সুজন, তিনি আমাদের সঙ্গে আছেন খুলনা থেকে, আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আমাদের সঙ্গে আছেন। ভূতাসমকে তিনি উইশ করেছেন যে লাস্ট, আচ্ছা, এবং তিনি বলছেন যে অনেক দিন যেন আমরা আমরা চালিয়ে যেতে পারি এভাবে, সেই দোয়াই তিনি তারা করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার সঙ্গে সঙ্গে সারা জীবন আমাদের সঙ্গে এভাবে থাকেন সেটাই আশা করবো। তাহলে আমাদের সঙ্গে আছেন এবং জাসিয়া এবং ফরাজ আজিমপুর থেকে আমাদের সঙ্গে আছেন, হাসান খান বিশ্বনাথ সিলেট থেকে আছেন আমাদের সঙ্গে, পিউল রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন পারভেজ, তামান্না স্টেডিয়াম ময়মনসিং থেকে শুনছেন, লাস্ট স্টোরিটা খুব জোশ ছিল। এস আই চাবরার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি সুমন জ্যাকসন। এছাড়াও শ্রাবণী ঢাকা থেকে আমাদের সঙ্গে আছেন, জিহাদ আমাদের সঙ্গে আছেন গোরান থেকে, এছাড়াও আছেন আমাদের সঙ্গে তাসিন চৌধুরী ফার্মগেট থেকে, গোলাম রাব্বি মিরপুর মিটফোর্ড থেকে আমাদের সঙ্গে আছেন, শামীম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আরিফ এবং তার ওয়াইফ রুম্পা হবিগঞ্জ থেকে, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন জয় শ্যামলী কাজী অফিস থেকে, এছাড়াও রাজশাহী থেকে কাকন আমাদের সঙ্গে, রাজশাহীর কাকন হাট থেকে আমাদের সঙ্গে আছেন, শুনছেন রাজু। এছাড়া আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই, আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন আমাদের, SMS করে জানিয়ে দিন আপনার আপনি আছেন আমাদের সঙ্গে। আমাদের SMS করার নিয়ম হচ্ছে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করতে হবে 40FORT40 স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও 40 অ্যান্ড ডোন্ট স্টপ দ্য 40
FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
হ্যালো, নমস্কার, আমি কলকাতা থেকে বলছি। তো আমি এই যে গল্পটা আমি শেয়ার করতে চলেছি সেটা আমার একটা বন্ধুর কাছ থেকে শোনা। আমি এখানে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফার্মে জব করি, তো সেই সূত্রে সেই বন্ধুর সঙ্গে আমার আলাপ হয়েছিল এবং তার থেকে এই ঘটনাটি আমি শুনেছি। তো এই ঘটনাটি হচ্ছে যে, মানে যখন আমি শুনেছি তার থেকে মোটামুটি 9-10 বছর আগের ঘটনা, যখন সেই ছেলেটি ক্লাস 11 ছিল এবং ও তার মানে বাড়িতে বাবা মার সঙ্গে যেখানে থাকতো আর কি, সেখানকার একটা ঘটনা। সেই ছেলেটি থাকতো ব্যারাকপুরে, ব্যারাকপুর হচ্ছে কলকাতার আউটস্কার্টে একটা টাউন বলতে পারেন, ওখানে রেলের আবাসনে, রেল কোয়ার্টার, ওখানে সেই ছেলেটি থাকতো, বাবা রেলে জব করতো। তো এই আবাসনটা যেটা ছিল তার থেকে খানিকটা সামনে গেলে পরে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড হাইওয়ে। তো এই কোয়ার্টারের মোটামুটি সিকিউরিটি ব্যবস্থা এমনই ছিল যে মানে বাইরে থেকে যে কেউ ভেতরে ঢুকতে পারতো না, তার জন্য মানে ওখান থেকে মানে সিকিউরিটির কাছে অ্যাপ্লিকেশন দিয়ে ভেতরে কেউ এসে যদি এসকর্ট করে নিয়ে যায় তাহলেই ঢুকতে পারতো, এরকম টাইপের একটা সিকিউরিটি সিস্টেম ওখানে মানে ছিল বা আছে। তো সেখানে সেই রেলের কোয়ার্টারে আবাসিক মোটামুটি ফ্যামিলি বলতে গেলে 50-60 এরকম মানে এতগুলো ফ্যামিলি থাকে আর কি, অনেকগুলো ব্লক, অনেকগুলো বিল্ডিং কোয়ার্টার এরকম। তো সেখানে তাদের সঙ্গে আরেকটা মানে আরো দুজন থাকতেন, তারা হচ্ছে একজন মহিলা, সে উনি বাড়ি বাড়ি কাজ করে বেড়াতেন, মোটামুটি ওখানে 4-5টা বাড়িতে উনি মানে রান্নার কাজ, উনি ঘরের উনি মানে ঝাড়ফুঁচের কাজ বা এই ধরনের কাজকর্ম উনি করতেন। তো উনি বহুদিন ধরে আছেন ওখানে, আর উনি হয়তো স্বামী পরিচয় একটা বা মানে ওনার স্বামী মারা গেছে সেই সেই বিষয়ে মানে ওই ছেলেটি কিছু জানতো না, অনেকদিন ধরে আছে ওদের অভ্যেস হয়ে গেছে ওদের ওদের দেখে। তো সেই মহিলার একটি মেয়ে ছিল, সেই মেয়েটির 13-14 বছর বয়স সেই সময় যখনকার ঘটনা বলা হচ্ছে। সেই মেয়েটির মানসিক ভারসাম্য খুব একটা স্থিতিশীল ছিল না। তো এই মেয়েটিও এমনি এর কাজ একটু ফাই ফরমাস খাটাবে এরকম ধরনের কাজকর্ম করতো, এবং এই মেয়েটিকে এবং ওর মাকেও মানে অবসর থেকে ফ্যামিলি থেকে মানে ওরা রেগুলার খাওয়া দাওয়ার ওরকম প্রোভাইড করতে। আমি এটিকে পার্টিকুলারলি মেয়েটি যে কোনো ঘর থেকে খাওয়ার চাইলে বা কিছু হলে কোনো ঘরে খাওয়ার এক্সট্রা হয়ে গেলো তাহলে মেয়েটিকে দিয়ে আসতো, বা কোনো ঘরে অনুষ্ঠান বা কোনো কিছু হলে মানে ওর মানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা সেরকমভাবে ছিল না। সবাই ওকে মানে যেহেতু ওর একটুখানি মানে মানসিক সমস্যা আছে তো সেক্ষেত্রে সবাই ওকে মানে সহানুভূতির চোখেই দেখতো মেয়েটিকে। আর ওদের থাকার জন্য বা কোনো কিছু থাকার জন্য আলাদা করে একটা ছোট ঘর করে ওদের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, সেই শিবির নিচে একটা মোটামুটি একটা ঘর করে যেখানে ওরা দুজনে থাকতো। আর মেয়েটা অন্য অন্য মানে অন্য বাড়িতেও থাকতো আর কি, অন্য ফ্যামিলির সঙ্গে কোনো সময় একটা কিছু একটা কাজকর্ম করলো রাতে দিয়ে রাতের বেলাকে খাইয়ে শুধু দিলে একটা জায়গায় সেরকম একটা ব্যাপারটা ওরকম একটা ওদের মধ্যে একটা র্যাপো ছিল আর কি, মানে আবাসীদের সঙ্গে আর এই মহিলা আর তার মেয়ের সঙ্গে। তো আর এখানে ক্যারেক্টারের কথা বলে রাখি যে এই গল্পের একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। তো সে হচ্ছে ওখানে একজন ভদ্রলোক, মানে সে হচ্ছে আমার যে বন্ধু যে আমাকে গল্পটা শেয়ার করেছে তার কলিগ, তার বাবার কলিগ আর কি। তো সেই ভদ্রলোক উনি মানে যে কোনো সময় মানে কারোর কোনো প্রবলেম হলো রাত্রে বিরেতে মানে কারোর সারা শরীর খারাপ হলো কোনো বয়স্ক লোকের সেখানে তো তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, নার্সিং হোমে নিয়ে যেতে হবে, বা এক্ষেত্রে বা ইভেন মানে কেউ মারা গেল আর কি এরকম ঘটনা ঘটেছে যে রাত দুটোর সময় কেউ মানে একজন মারা গেছে তার বডি ওখান থেকে হসপিটাল থেকে নিয়ে আসা, নিয়ে এসে সকাল পর্যন্ত রাখা, দেখে তারপর তাকে ক্রিমেশনের জন্য নিয়ে যাওয়া, এই ধরনের কাজ সেই লোকটা মানে 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 উনি বেশ মানে সাহসী টাইপের ছিলেন, উনি সেইসব কাজগুলো নিজের মোটামুটি একা হাতে সামলাতে তার সঙ্গে কয়েকজন সহযোগী নিয়ে উনি এই ধরনের মানে উনি ওনার একটা পরিচিতি ছিল সেই আবাসিকের মধ্যে আবাসনের মধ্যে যে মানে যে কোনো সমস্যায় বা যে কোনো মানে মানে কি কোনো প্রবলেম করলে উনি মানে একদম প্রথমে আসবেন। তো এবার আমি ঘটনার মানে আমি ঘটনাটা শুরু করছি। একদিন যখন আমি যেরকম বললাম আর কি যে তখন আমার বন্ধুর বয়স না বন্ধু মানে ক্লাস 11 পরে মানে সেই সময় কত বয়স হয় তো 17-18 বছর এরকম বয়স। তো সেই সময় একদিন হঠাৎ সকাল থেকে মেয়েটিকে ওই যে মেয়েটি যার কথা বলেছিলাম যে মানসিক ভারসাম্যের একটা সমস্যা আছে সেই মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো মানে সেটা সেদিন সকালবেলা অ্যাকচুয়ালি সবাই বুঝতে পারিনি, কারণ সেই মেয়েটিকে মানে অনেক বাড়ি থেকে মানে অনেক বাড়ির থেকে খাওয়া দাওয়া করে বা কিছু করে, তো কিছুক্ষণের জন্য মেয়েটি ছিল না সেটা নিয়ে বেশি কেউ সেরকম মানে চিন্তিত মানে সেটা নিয়ে খুব বেশি মানে মাথাগতি হয়নি আর কি। কিন্তু রাত্রেও যখন পাওয়া গেল না দিয়ে তারপরে মানে লোকজন যখন কথাবার্তা বলে বুঝতে পারলো যে মেয়েটি দুপুরবেলা কারোর বাড়িতেই খায়নি বা মেয়েটাকে কেউ দেখতে পায়নি দুপুর থেকে, তখন একটা মানে মেয়েটাকে নিয়ে একটা খোঁজ খবর শুরু হলো যে মেয়েটি মানে কোথায় গেল বা কি হল। মেয়েটিকে জেনারেলি মেয়েটিকে একটু মানুষের সমস্যা ছিল সেই জন্য ওকে বাইরে সিকিউরিটি গার্ডটা এখন ওরা যদি বাইরে বেরোতে যেত সিকিউরিটি গার্ডটা বেরোতে দিত না বা দিত মানে ওর উপর নজর রাখতো যে বাইরে মানে কাছাকাছি যাতে ঘুরে চলে আসে। তো সেই দিনে এবার মানে মানে অনেক ফ্যামিলি ওরকম মানে বেশ চিন্তিত যে মানে যেহেতু মাথাটা একটু প্রবলেম আছে এবার সেই জন্য বাইরে গিয়ে কোথায় চলে গেলো কি হলো বা সামনে হাইওয়ে গাড়ি চলে প্রচন্ড জোরে তো এরকম একটা সিচুয়েশন। তো সেই করে রাত্রিবেলা অনেক খোঁজখবর করা হলো সিকিউরিটি গার্ডদের সঙ্গে জিজ্ঞেস করা হলো কি কবে লাস্ট দেখেছে কোথায় দেখেছে কি হয়েছে সেই সব নিয়ে মানে সবকিছু হয়ে আলটিমেটলি জানা গেল যে মেয়েটিকে লাল দেখা গেছে আগের দিন রাত্রিবেলা মানে তার মানে সকাল থেকে মেয়েটিকে কেউ কোথাও মানে দেখেনি। তো সেই একটা চিন্তার বিষয় যাই হোক অনেক খোঁজখবর করে রাত্রির মধ্যে কিছু বেরোলো না। আর মেয়েটির মাও তখন সে মানে সেও আর কি মানে মানে প্রচন্ড দুঃখিত আর কি সে মানে বলছে যে দেখুন আপনারা কি করবেন বা এরকম একটা ব্যাপার ওর নিজেও আর কি এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে কিন্তু মেয়েটিকে খুঁজে পাওয়া যায় না। পরের দিনও প্রায় সারাদিন চলে গেল খোঁজখবর করে মেয়েটিকে খুঁজে পাওয়া গেল না। এবার এই অবস্থায় মানে আবাসনের মোটামুটি ফ্যামিলিগুলো তারা বেশ মানে দুঃখিত আর কি, কারণ মানে কি মানে অসহায় নিয়ে এসে বাইরে গিয়ে কোথায় গেলো কি হলো আর তাকে একদিন পাওয়া যাচ্ছে না। তো সেই নিয়ে সবাই বেশ মানে চিন্তিত এবং দুঃখিত এরকম একটা অবস্থায় ব্যাপারটা চলছে। তো সেই দিন রাত্রিবেলা আমি যে ভদ্রলোকের কথা বলেছিলাম যিনি মানে সবারই মানে কোনো একটা কোনো কারোর কোনো প্রবলেম হলে অত্যন্ত তৎপরে উনি গিয়ে যান করছে, তো উনি রাত 8টার সময় অফিসের কাজ সেরে তারপর উনি স্কুল ক্লাবে বসতেন। তো সেই ক্লাব সেরে উনি ঘরে মানে ঘরে ফিরছেন আর কি, উনি সাইকেলের উনি যেটা সাইকেলে ট্রাভেল করতেন। তো উনি সাইকেল করে মানে ফিরছেন ওকে গেট থেকে ঢুকেছেন মানে আবাসনের মধ্যে মানে কমপ্লেক্সের মধ্যে ঢুকেছেন, ঢুকে উনি সাইকেলে করে যাচ্ছেন। ও সেই সময় উনি সামনে ওখানে আবাসনের একটা পাতি ছিল যে বাইরের দিকে পাতি হচ্ছে, বাইরের পাতিল ভেতরের দিকে আবাসনের ভিতরে ওখানে রেলের বড় বড় পাইপ রাখা থাকতো, মানে এক একটা পাইপের ডায়ামিটার 4.5 থেকে 5 ফুট এরকম টাইপের বড় বড় পাইপ রাখা থাকতো। পাইপের উপরে আমি ছেলেপিলেরা বসে আড্ডা মারতো সন্ধ্যেবেলায় বা বিকেলবেলায় অন্য লোকজন এসে বসতো, এরকম টাইপের একটা ব্যাপার। তো ওখানে উনি সামনে দেখছেন যে, উনি যখন সাইকেল চালাচ্ছেন উনি খানিকটা সামনে দেখছেন যে একটা মেয়ে ওরকম একটা পাইপের ওপর বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁপছে। তো সেটা দেখে উনি মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালেন, মানে সাইকেলটা নিয়ে মানে সাইকেলের উপর বসিয়ে আর কি ওখানে দাঁড়ালেন, দাঁড়িয়ে উনি বুঝতে পারলেন যে এটি হচ্ছে সেই মেয়েটি। তো ওনার মানে উনি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন যে কি রে তুই তুই কাঁপছিস কেন, এরকম একটা কিছু জিজ্ঞেস করেছে। তো মেয়েটা তখনও আর কি মেয়েটা ওই মানে পাইপের উপর বসে মানে পা দুটো জল করে পায়ের উপর হাত রেখে হাতের উপর মাথা রেখে আছে, আর তার চুলগুলো মুখের উপর পুরো পড়ে আছে, তার মুখটা দেখা যাচ্ছে না। এই অবস্থায় মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। তো উনি আরো দু তিনবার জিজ্ঞেস করলেন কি রে খুবই কি হয়েছে, তুই দুদিন ধরে কোথায় ছিলিস, কোথায় গিয়েছিলিস, কি হয়েছে, তুই খাস খাসনি দুদিন ধরে এখানে, সবাই বলছে তুই খাসনি বা এরকম একটা অবস্থা। তো মানে এরকম যতই বলছেন কি মানে সে মেয়েটি আর মানে কোনো রিপ্লাই দিয়ে মানে কোনো উত্তর দিচ্ছে না। উনি ওনার বাঁ হাত দিয়ে মেয়েটি ওনার বাঁ দিকে ছিলেন, উনি বাঁ হাত দিয়ে মেয়েটির মাথায় হাত রেখেছেন, মানে হাত রেখে বলার জন্য যে মানে কি এখন কি বল আমাকে উত্তর দেয় এরকম কিছু একটা, বাট চিন্তা করে উনি মাথায় হাত রেখেছেন। হাত রেখে দিয়ে তারপরে মানে সে মেয়েটি ওর দিকে মানে হাত মানে মুখ তুলে ওর দিকে চেয়েছেন। এবার উনি সে কি দেখে নেন সেটা আমি একটু পরে বলছি। তো সেই ভদ্রলোককে রাত 9:30-10 দিকে একটা মানে ওই ভেতরেই মানে আবাসনের ভেতরেই আর কি একটা ফুটপাথের পাশে তাকে পড়ে থাকতে দেখা যায়, সাইকেলটাও মানে পড়ে আছে, তার পাশে উনি মানে ঘাসের মধ্যে উনি পড়ে আছেন। তাকে দু তিনটে ছেলে ওখানে রাত্রিবেলা পেরিয়েছিল তারা দেখতে পায়, দেখতে পেয়ে তাকে ঘরে নিয়ে যাওয়া হয়। ঘরে যখন নিয়ে যাওয়া হচ্ছে তার প্রচণ্ড জ্বর এসেছে এবং উনি ভুল ভুগছেন প্রচণ্ড। তো তার দুদিন পরে জানা যায় মানে ওনাকে যখন পাওয়া গেলো তার দুদিন পরে উনি একটুখানি স্থিতিশীল হয়ে আস্তে আস্তে ব্যাপারটা বলেন যে মানে উনি যখন ওর মাথায় হাত রেখেছিলেন তো তারপরে মেয়েটা যখন মানে মুখ তুলে ওর দিকে তাকায় তখন দেখে যে মানে মানে মেয়েটি সেই কিন্তু তার মুখ মানে প্রচণ্ড মানে বিকৃত, তাকে মানে মানে যদি প্রচণ্ড জোরে জোরে মানে চট মারা হয় তার মানে গাল ফুলে গেছে, চোখের নিচে অনেকটা মানে কাটা দাগ, আর তার চোখগুলো যেন ঠিকরে বেরোচ্ছে এই অবস্থায়, এবং তার চোখ থেকে মানে জল পড়ছিল না রক্ত পড়ছিল, কান্নার মতো করে তার চোখ থেকে রক্ত পড়ছিল। সে ওর দিকে ওরকম ভাবে তাকিয়েছে, সেই দিকে সে ভদ্রলোক আর কি মানে জোরে জোরে প্যাটেল করে সামনে এগোতে গিয়ে মানে পিছলে সাইকেল পিছলে তো উনি পড়ে যান, আর পড়ে গিয়ে হাতে পায়ে সব জায়গায় চোট পান। আর তার থেকেও বড় কথা হচ্ছে উনি যে হাত দিয়ে বল বাঁ হাত দিয়ে ওনার মেয়েটার মাথায় যে হাত দিয়েছিল সেই হাতটা এখনো অবশ্য সেই হাতে উনি কোনো সেন্স পাচ্ছেন। তো এরকম অবস্থায় লোকটার মানে ওই ভদ্রলোকের ঠিক হতে মানে নর্মাল অবস্থায় আসতে মোটামুটি 3-4 মাস সময় লেগেছিল। বাট এটা এই দিক থেকে একদিক থেকে আসল যে সেই লোক মানে ভয় পান না, বা তারপরে উনি এত ভয় পেলেন। তো যাই আরেকখানা ঘটনা ঘটলো তারপরে, যেটা হচ্ছে যে মেয়েটি নিখোঁজ হওয়ার 15-20 দিনের পরে পুলিশের ইনভেস্টিগেশন থেকে মানে পুলিশ তদন্ত করে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে সবকিছু করে বাইরে সব মানে ওরা যেরকম ভাবে ইনভেস্টিগেশন চালায় তো সেখান থেকে আলটিমেটলি জানতে পেরেছে যে মেয়েটি আবাসন থেকে বেরিয়েছিল, বেরিয়ে ন্যাশনাল হাইওয়ে মানে হাইওয়ে যেটা আছে আর কি ওখানে ঘোরাঘুরি করছিল, সেখানে কেউ একটা মেয়েটিকে দেখতে পেয়েছে। তারপরে আরেকজন মেয়েটিকে দেখতে পেয়েছে যে একখানা ট্রাক মানে হাইওয়ে থেকে বড় বড় ট্রাক চলেছে, ওই একখানা ট্রাক ওখানে দাঁড়ায় সেই ট্রাকে মেয়েটি উঠে, এবং তারপরে মেয়েটির বডি ওখান থেকে তার থেকে অনেকটা দূরে মানে 1.5 কিলোমিটার দূরে সেই মেয়েটির বডি পাওয়া যায়। ওইরকম অবস্থায় আর নিউট্রিলেটেড অবস্থায় মানে মেয়েটিকে অ্যাকচুয়ালি ধর্ষণ করা হয় এবং করে তাকে মানে শ্বাসরোধ করে তাকে মানে গলার টিপে আর কি তাকে মেরে দেওয়া হয়। তো প্রচন্ড আনফর্চুনেট আর মানে ম্যাটার ডিমিনিং মানে একটা ঘটনা আর কি। তো সেই মেয়েটির বডি পাওয়া যায়, কিন্তু সেই মানে ট্রাক ড্রাইভার মানে বন্ধু যখন আমার ঘটনা বলেছে তো তখনও মানে ওই ট্রাক ড্রাইভারের জন্য আদৌ কোনো খোঁজ পাওয়া দেখলে যায়নি, সেটা মানে হি উইল নো অ্যাকচুয়ালি। তো এই লোকটি তারপরে মানে মানে ও সবসময় ওখানটা মানে প্রচন্ড ফোবিয়ায় থাকে ভদ্রলোক যে আর কি মেয়েটিকে ওরকম ভাবে দেখেছে আর মাথায় হাত দিয়েছে। আর তার হাত অনেক অবশ ছিল মানে উনি হাতের সেন্সেশন পেয়েছেন অনেকদিন পরে, আর উনি মানে প্রচন্ড ভুল বকতেন মাঝে মধ্যে চট আসতো, তো করে করে আস্তে আস্তে কয়েক মাস সময় লেগেছে তার মানে সে ভদ্রলোকের ঠিক হতে। আর এর মধ্যেও কয়েকজন মানে আবাসনের যে অনেকজন সেই মেয়েটিকে ওরকম ভাবে পাইপের ওপর ওরকম বসে থেকে খাটতে দেখেছে, কিন্তু তারা কেউ কেউই সাহস করে আর কি এগিয়ে বা ওরকম সামনে গিয়ে কিছু দেখতে যায়নি, কারণ এই খবরটা মানে এমনি বাইরে আর কি প্রচার হয়ে গিয়েছিল, তো সেই জন্য সবাই জানতো ওরকম একটা ব্যাপার, কেউই যায়নি। তো তারপর থেকে হয়তো আর দেখাও যায়নি মেয়েটি, মানে আমার একটা বন্ধু শেয়ার করেছিল আর ওদের ইমোশনে বলেছিল, দেখে মনে হয়েছিল যে মানে ডেফিনেটলি ইট ইজ আ ট্রু ইভেন্ট। আপনাদের ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন, থ্যাংক ইউ।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
নাইট কাম দ্য লাইফ উইথ গ্রামীণ ফোন। আশা করছি যে এখন পর্যন্ত যে কয়েকটা ঘটনা আপনারা শুনলেন সেই ঘটনাগুলো যথেষ্ট পরিমাণে আপনাদের ভালো লেগেছে, এবং আশা করব যে নেক্সট ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রথম যে অতিথি আছেন তিনি আছেন, এবং তার কাছে আমরা আরও একটা ঘটনা শুনব। আপনার নামটা প্লিজ আরও একবার সবাইকে বলবেন, তারপর আপনার ঘটনাটা শুরু করবো আমরা।
আমি কোন একটা কাজে নাটোরের নাজিরপুর নামের একটা গ্রামে যাই, সেখানে হচ্ছে যে সেই কাজটা সারি আমি। তো নাটোর থেকে নাজিরপুর যাওয়ার সময় একটা বিল পড়ে, নাটোর থেকে নাজিরপুর যাওয়ার যে ডিস্টেন্স অলমোস্ট 45 কিলোমিটার, তো এর মাঝখানে একটা যে বিল আছে এই বিলটার নাম হচ্ছে চাকল বিল। এই চাকল বিলের ঠিক মাঝামাঝি যে রাস্তাটা, এই রাস্তাটা ঠিক মাঝামাঝি পজিশনে হচ্ছে যে একটা ইয়ে আছে, ছোট্ট যে কালভার্ট ব্রিজ যেটাকে বলে সেতু, অল্প ছোট করে যে সেতুগুলো থাকে এই সেতু একটা আছে। ঘটনাটা হচ্ছে আমি যখন নাটোর নাজিরপুর থেকে ফিরে আসছিলাম কাজ শেষে, তখন অলমোস্ট রাত্রি হয়ে গেছিল, চাঁদনি রাত ছিল, চাঁদের আলো ছিল, আর দূর পর্যন্ত অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল, ফাঁকা ছিল বিল, বিল সম্ভবত ফাঁকাই হয়, একেবারে অনেক ফাঁকা আর মাঝখান দিয়ে রাস্তা, চাঁদনি রাতে দেখা যাচ্ছিল। তো আমি গ্রামের পথে যেই গাড়িগুলো চলে, আই মিন যেটা ওই যে কি ভুটভুটি বলে যেটাকে, বা হচ্ছে নসিমন যেটাকে বলে, তো এগুলোতে করে আসছিলাম। তো আমার পাশে একজন বৃদ্ধ লোক বসেছিলেন, আমি ওনার সাথে গল্প করছি, অনেকটা রাস্তা অনেকটা পথ, এই জন্য ওনার সাথে গল্প করছিলাম। গল্প করতে করতে উনি একটা আমাকে এই রাস্তাটার একটা সত্য ঘটনাটা আমাকে বলেন। এই ঘটনাটা ঘটে এই নাজিরপুর গ্রামেরই। বিষয়টা হচ্ছে যে সেই যে ব্রিজ, এই ব্রিজটা আরো একটা কথা বলে রাখি, বলে রাখুন ভালো, যেটা হচ্ছে যে এই ব্রিজের দক্ষিণ পাশে প্রায় 100 গজ দূরে একটা বটের গাছ আছে, এটা এখনো আছে। তো ঘটনা যেটা সেটা হচ্ছে কি যে অনেক বছর আগে একজন ভাই তার নিজের বোনকে জমি জমার জের ধরে হচ্ছে জবাই করে এই ব্রিজের নিচে ফেলে দেয়।
আচ্ছা,
এই ব্রিজের নিচে যখন ফেলে যায়, পরের দিন হচ্ছে কি যে পুলিশ যখন আসে, আসার পরে এই লাশগুলোকে নিয়ে যাওয়ার জন্য একজন ভ্যানওয়ালাকে তারা হায়ার করে, আর এই ভ্যানওয়ালাটা ছিল হচ্ছে যে এই নাজিরপুর গ্রামে।
আচ্ছা,
উনি অ্যাজ ইউজুয়াল উনি লাশটাকে সুন্দর করে হচ্ছে পাটি দিয়ে পেঁচিয়ে উনি ভ্যানের উপরে তুলে নেয়। তোলার পরে তিনি অ্যাজ ইউজুয়াল থানায় চলে যান। থানায় চলে যাওয়ার পরে লাশ দিয়ে পরে তিনি চলে আসেন, তিনি কাজ করছেন, কোনো সমস্যা হচ্ছে না। একদিন রাত্রে শুধুমাত্র ঘটনাটা ঘটে তার সাথে ঘটনাটা ঘটে প্রথম শুরু হয় তার সাথেই। একদিন রাত্রে, অনেক রাত্রে তিনি হচ্ছে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন, বাড়ি ফেরার পথে তিনি ওই যে বটগাছতলায় যখন হচ্ছে সে আসে, তখন কোনো একটা ছোট বাচ্চা মেয়ে কান্না শুনতে পায়। তো অ্যাজ ইউজুয়াল এত রাত্রে হচ্ছে কি যে কোনো একটা মেয়ে যদি কান্না করে, একজন লোক স্বাভাবিকভাবে প্রশ্ন করতেই পারে কে ওখানে, তিনিও সেভাবেই করেছিলেন, কে ওখানে, কাছো কিসের জন্য, কোথায় যাওয়া, এইভাবে অনেক ধরনের প্রশ্ন করে। ওখান থেকে শুধুমাত্র একটাই আওয়াজ আসে, আমি নাজিরপুরে যাব। তখন সেই ভ্যানওয়ালা লোকটি তখন বলে যে আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে চলো, এই বলে লোকটি ভ্যান থেকে নেমে সুন্দরভাবে হাতটা বাড়িয়ে দেয় যে তুমি আমার সাথে আসো। আশ্চর্য বিষয় এই জায়গায় যেটা হচ্ছে যে উনি কি করে, ভ্যানওয়ালা ওই মেয়েটির হাত ধরবে কিনা, ওই মেয়েটি ভ্যানওয়ালার হাতটা ধরে নেয়, ধরার পরে খুব জোরে চাপ দিয়ে ধরে এবং টান দেয়। তখন ভ্যানওয়ালা বুঝে কি মানে ভ্যানওয়ালা ভাবে যে এটা আসলে অন্য কিছু, এটা মানে ছোট বাচ্চা না। তিনি খুব দ্রুত হাতটা ছেড়ে তিনি হচ্ছে কি যে ভ্যান নিয়ে ওখান থেকে তাড়াতাড়ি সরে যাওয়ার চেষ্টা করেন। আমি আগেই বলেছি যে বটগাছ থেকে ব্রিজটি হচ্ছে 100 গজ দূরে, যত দ্রুত যাওয়ার চেষ্টা করে, ব্রিজ পার হওয়ার চেষ্টা করে, সে কিন্তু পারে না, তত দ্রুত ব্রিজ পার হতে পারে না, মানে ব্রিজের কাছে যেতে পারছে না। তার মানে কি, তাকে পিছন থেকে বা তার গাড়িটি অনেক ভারী হয়ে গেছে, সে এরকম ফিল করছে। অলমোস্ট যখন সে ব্রিজের কাছে পৌঁছে যায়, আর সে তো মনে মনে দোয়াদুরুদ পড়ছে, আল্লাহর নাম করছে, দোয়াদুরুদ করছে, কি বিপদে পড়েছে, সে যখন ব্রিজের কাছে পৌঁছে যায়, তখন মানে সে যে জিনিসটা দেখে সেটা সবচেয়ে আশ্চর্যজনক জিনিস ছিল, যেটা হচ্ছে যে সে ব্রিজের উপরে দেখছে যে পুরো ব্রিজটা রক্তে ভেজা, পুরো ব্রিজ রক্তে ভেজা, এবং সেই মেয়েটা, যে মেয়েটাকে জবাই করা হয়েছিল, সেই মেয়েটা একেবারে ব্রিজে, সেই মেয়েটার কাটা মাথাটা ব্রিজের মাঝখানে, আর যে তার শরীরটা ছিল, মাথা ছাড়া যে শরীরটা, এই শরীরটা ব্রিজের দুপাশে যে রেলিংটা থাকে, এই দুই রেলিংয়ের উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে। সে এই জিনিসটা দেখার জন্য সে একেবারে প্রস্তুত ছিল না। তারপরে সে খুব করে দোয়া দরুদ পড়তে থাকে, পড়তে পড়তে আস্তে আস্তে এগিয়ে যায়, এগিয়ে যেতে 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 মানে এতটাই এতটাই শক্তি দিয়ে সে ইয়ে করছে, তখন সে বলিষ্ঠ একজন মানুষ, তারপরে এতটা শক্তি দিয়ে সে ভ্যানটাকে টেনে নিয়ে যাচ্ছে। যাওয়ার পরে আস্তে আস্তে যখন সে ভ্যানটা ব্রিজটা পার হয়ে যায়, ব্রিজ পার হওয়ার পরে সে তখন ভ্যানের উপর উঠে চালানোর চেষ্টা করে, খুব শক্তি দিয়ে সে চালানোর চেষ্টা করে, কিন্তু সে শক্তি দিয়ে চালানোর চেষ্টা করেও সে পারছে না। মনে হচ্ছে সে মানে এমন ভাবে যে তার ভ্যানের উপরে অনেক মাল, অনেক মালামাল আছে, যেন তার ভ্যান অনেক ভারী হয়ে গেছে। সে এই যে ব্রিজ থেকে সে কোনোভাবে ব্রিজটা পার করে, এই যত ডিস্টেন্সটা বাড়ছে, তার একটু একটু করে গতিটা আসছে, দেন যখন একটু ডিস্টেন্সটা বেশি হয়ে গেল, তখন দেখছে কি যে তার ওই ভ্যানের উপরে ওই মেয়েটা বসে আছে, ওই কাটা মাথাটা হাতে নিয়ে, আর বলছে যে তোমার মায়ের দোয়া ছিল, তোর মায়ের দোয়া ছিল তুই আজকে বেঁচে গেলি। সে সজোরে ভ্যান চালিয়ে আস্তে মানে খুব শক্তি দিয়ে ভ্যান চালিয়ে সে বাড়ি পর্যন্ত যায়। বাড়ির উঠানে যে সে চিৎকার করে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। পরের দিন সে মানে তার বিছানায় তাকে আবিষ্কার করা হয়। সে বলে যে এমন একটা পজিশন ছিল, সে যখন বলল যে আমি এই জিনিসগুলো দেখেছি, এই জিনিসগুলো আমার সাথে ঘটেছে, তো সবচেয়ে বড় বিষয় যে উনি এরপর থেকে ভ্যান চালানো ছেড়ে দিয়েছিল, আর অনেকটা দিন তিনি হচ্ছে বিছানাগতভাবে অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার পরে তিনি ভ্যান চালানো যখন ছেড়ে দেন, অ্যাজ এ রেজাল্ট তিনি পরে স্বাভাবিক মৃত্যুবরণ করেন। কিন্তু ওই যে ঘটনাটা, ঘটনাটা এখনো নাকি অনেক রাত্রে কেউ যদি যায়, এখনো কিছু কিছু ঘটনা ঘটে। এটাই ছিল।
থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি আমার পরবর্তী অতিথির কাছে যাব, এবং তারপরে আপনাদের মাঝখানে ইন দ্য মিন টাইম আপনাদের কিছু SMS আমি পড়ব। আমাদেরকে মোনাম আপন আমাদেরকে SMS করেছেন এবং তিনি বলছেন যে লাইট অফ করে তিনি শুনছেন হাজি ক্যাম্প থেকে। ইয়াসিন আহমেদ জয় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দিতে পাচ্ছি নোমান, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দিতে পাচ্ছি ফারদিন মালিবাগ থেকে, এবং দিতে পাচ্ছি ফ্রাইডে স্পেশাল অলওয়েজ স্পেশাল ফর বোথ অফ দেম জয় শ্যামলী আমাদেরকে SMS, শ্যামলী গাজী অফিস থেকে আমাদের SMS করেছেন, সানিয়াত বরিশাল থেকে SMS করেছেন, লাস্ট স্টোরিটা অনেক ভালো লেগেছে তার কাছে, ড্রিম বয় গাজীপুর থেকে SMS করেছেন, সজীব আমাদের SMS করেছেন কোতোয়ালি থেকে, এছাড়া আমাদেরকে SMS করেছেন দিতে পারছি মেহদি হাসান, এছাড়া নোমান আমাদেরকে SMS করেছেন, সওয়াদ আমাদের SMS করেছেন, অডিও ক্লিপের লাস্ট স্টোরিটা মানে অডিও ক্লিপের লাস্ট স্টোরিটা ভালো ছিল, থ্যাংক ইউ ভেরি মাচ। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি তরিকুল ইমতিয়াজ আমাদের SMS করেছেন, আরও অনেকে আমাদের SMS করছেন। আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন FORTY FORTY স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বার। এছাড়াও দেখতে পাচ্ছি প্রিন্স ইমরান আমাদেরকে SMS করছেন, SMS করছেন হাসান খান বিশ্বনাথ সিলেট থেকে, রাইনি নওইন আমাদের SMS করছেন ম্যামেল সিং থেকে, স্টোরিটা জাস্ট অস্থির ছিল তাই লিখেছেন তিনি, সুমন জ্যাকসন হাসনাবাদ থেকে আমাদের SMS করছেন, বুলবুল আমাদের সাথে আছেন, পারভেজ তামান্নাই আমাদের সাথে আছেন, আমার সাথে রয়েছেন দেখতে পাচ্ছি শ্রীজনী রাজশাহী থেকে, এছাড়া আমার সাথে রয়েছেন আমিনুল, আমাদের সাথে সুমন জ্যাকসন আছেন, হৃদয় আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে রয়েছেন খালিদ, এছাড়া আমার সাথে তরিকুল সহ আরও অনেকে আছেন। আমরা পরবর্তী থেকে পেয়ে গেছি এবং তার কাছ থেকে আমরা একটা ঘটনা শুনে আসবো, তার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা।
উত্তরখানের এক্সাক্ট প্লেসটা বললাম না,
ভাইয়া স্টোরিটা আমার নিজের না, আমার শোনা, আমার কাজিন হাসান, হাসানের ফ্রেন্ড তানা থেকে শোনা স্টোরি। স্টোরিটা একটা হাসপাতাল নিয়ে। 1987-এ রোজ নামের একজন ইংল্যান্ডের নাগরিক বাংলাদেশে আসে তার 3 বছরের সন্তান রবার্টকে নিয়ে।
আচ্ছা,
এখানে তাদের দেখাশোনা করার মতন কেউ ছিল না, তাই রোজ এখানে জসিম নামের একজন ভদ্রলোককে, উত্তরখানের স্থানীয় একজন ভদ্রলোককে বিয়ে করেন।
তারা কেন এসেছিলেন?
তার হাজবেন্ড মারা গিয়েছিল, তো তাদের আসার কারণে একটাই হতে পারে, তাদের আর কেউ ছিল না ইংল্যান্ডে, তাই তারা বাংলাদেশে এসে পড়েছিলেন। তো জসিম নামে একজন লোককে বিয়ে করেন। 2-3 বছর পরে তাদের একজন সন্তান হয়, ছেলে সন্তান। 2-3 বছর পর থেকেই জসিম রবার্টকে অপছন্দ করা শুরু করেন। 2-3 বছর যায় আরো, রবার্ট,
হ্যাঁ বলেন, আপনি বলেন
জি। 2-3 বছর যায়, রবার্ট এর বয়স যখন 7-8 বছর, তখন রোজ তার ছোট ছেলেকে নিয়ে একটু বাইরে যায়। জসিম রবার্টকে নিয়ে বাসায় একা থাকে, তো সেই সময় জসিম রবার্টকে মার্ডার করে। বাট মার্ডার করার স্টাইলটা খুব ভিন্ন ছিল। জসিম রবার্টের 2 হাত কেটে বাড়ির এক স্থানে পুঁতে দেয়, 2 পা কেটে অন্য স্থানে পুঁতে দেয়, আর মাথাটা আরেক স্থানে পুঁতে দেয়, 3 স্থানে। বাট বাকি বডি কি হয়েছে কেউ জানে না।
তারপরে
পরের রোজ আসেন, আসার পর তিনি রবার্টকে খোঁজাখুঁজি করে, বাট রবার্টকে খুঁজে পায় না। না পাওয়ার কারণে তারা ভাবে যে রবার্ট হারিয়ে গিয়েছে বা কোন দিকে চলে গিয়েছে। এভাবেই আরো 2-3 বছর যায়। হঠাৎ জসিমকে দেখা যায়, তিনি মেন্টালি প্রবলেম হতে থাকে তার। তিনি বিভিন্ন জায়গায় রবার্টকে দেখতে থাকেন, রবার্টকে দেখতেন এবং ভয় পেতেন। কিন্তু রবার্ট কোথা থেকে আসবে? রবার্ট তো, তিনি রবার্টের মার্ডার করেছেন, বাট তাও তিনি রবার্টকে দেখতেন। পরে একদিন তিনি হারিয়ে যায়, বাট যেদিন উনি হারিয়ে যায় এরপর আগের দিন রোজকে তিনি সত্যি কথাটা বলে দেন যে তার সন্তানকে তিনি মার্ডার করেন। তাই
জি, তারপরে
তো রোজ এতে খুব রাগারাগি করেন এবং খুব রাগ করে জসিমকে বাড়ি থেকে বের করে দেয়, এবং পরের দিন থেকে জসিমের আর কোন খোঁজ খবর পাওয়া যায় না। জসিমের আর কোন খোঁজ খবর পাওয়া যায় না। পর রোজ তার ছোট সন্তানকে নিয়ে বসবাস করে, বাট 2-3 বছর পর তারা, তিনি চিন্তা করেন যে এখানে একটি হসপিটাল নির্মাণ করবেন, এবং যে কথা সেই কাজ, তিনি হসপিটাল নির্মাণ কাজ শুরু করেন। এবং তখনই তিনি ছিন্ন বিচ্ছিন্ন দেহের অংশগুলো পান রবার্টের। মাথা আর পায়ের অংশ দুটো ঢাকা মেডিকেলে পাঠানো হয়, বাট হাতের কবরটা এখনো ওই হাসপাতালে আছে, হাসপাতালের পাশে। হাসপাতালটি নির্মাণ করা হয় ভালোভাবেই, বাট নির্মাণ করার পরে পেশেন্টরা হাসপাতালে থাকতে পারতো না। পেশেন্টরা
কি ধরনের সমস্যা হতো?
পেশেন্টরা বিনা কারণে সুইসাইড করতো
সবাই, মানে মানে কম বেশি সবাই, মানে হঠাৎ করে,
হ্যাঁ হঠাৎ করে, কারণ ছাড়া। কেবিনে ছিল পেশেন্টরা, কেবিন ছিল, ওখানে ওয়ার্ড ছিল না, 20-25টা কেবিন ছিল, এবং নার্স এবং ওয়ার্ড বয় খুব কম ছিল। হাসপাতাল খুব বড় ছিল, বাট ওই অনুযায়ী নার্স বা ওয়ার্ড বয় খুব একটা ছিল না, তাই তারা ওইভাবে কেয়ার নিত না রোগীদের, এবং রোগীরা সুইসাইড করতো। এবং সুইসাইড করার ধরনটা ছিল এরকম যে তারা বেডের চাদর দিয়ে ফ্যানের সাথে ফাঁসি দিত, বা ছুরি দিয়ে হাতে রক্ত কেটে সুইসাইড করত। তো এরকম যায় 4-5 জন পেশেন্ট, এরকম সুইসাইড হয়। তো তারা কয়েকটা রুম বাদে হসপিটাল চালাতে থাকে, বাট এরপরও দেখে যে না, এটা থামতেছে না, পেশেন্টরা সুইসাইড করতেছে। রাত্রে এই কারণে হসপিটালটা বন্ধ করে দেয়, বাট গেটটা খোলাই থাকে যে আশেপাশে মানুষ, পুকুর আছে হাসপাতালের আশেপাশে, আবার চার পাঁচটা পুকুর পাশে হাসপাতালের বাউন্ডারির ভিতরে পাঁচটা পুকুর, হাসপাতালের পিছনে ডান দিকে তিনটা এবং বাঁদিকে দুটা পুকুর, তো এই পাঁচটা পুকুর আছে। তো এই পুকুরে পুকুরেও নাকি মানুষ সুইসাইড করত, সুইসাইড করতে দেখা যাচ্ছে। মানুষ দেখত যে কেউ একজন গিয়ে লাভ দিয়ে সুইসাইড করেছে, কিন্তু যে সুইসাইড করেছে
তার মানে আমি বুঝতে পেরেছি আপনার ঘটনাটা, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার ঘটনা আমি বুঝতে পেরেছি। এবং আপনি বলতে চাচ্ছেন যে এই সব কিছুই আপনার হতো সেই ঘটনাটার পর থেকে, এবং ওই ছেলেটাকে বা ওই ওকে হচ্ছে এরকম ভাবে হত্যা করার পর থেকে এই ঘটনাটা উত্তর আর উত্তরখান? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তখন ধরে শুনছিলাম আমাদের যে অতিথি আছেন তার ঘটনাটি, এবং আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হবে, বিরতির পরে আমরা আবারও ফিরে আসব। সেই পর্যন্ত আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। ফিরে এসে আপনাদের ফেসবুকে কমেন্ট এবং SMS পড়ব, এবং তারপরে আরও আমাদের অতিথি আছেন তাদের ঘটনা শুনবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি,
এক্সক্লুসিভলি অন FusionBD.com.
Boot FM. The night comes alive with Gramophone.
That's right, the night comes alive with the coming phone. শুনছেন সবসময় রেডিও ফুটে পয়েন্ট ও এফ এম, আমি রাস্তার আছি সাথে এবং চলছে এই মুহূর্তে আমাদেরকে বলছেন যে হাই ভাইয়া, নারায়ণগঞ্জ থেকে লিখছেন তিনি, এবং আমাদেরকে তিনি বলছেন শুনছি ঘটনাটা বেশ ভালো ছিল। আবির শাহাদ হোসেন প্রিন্স আমাদের এখানে, ভয় লাগছে রাসুল ভাই, নরসিংহী থেকে তিনি আমাদের সঙ্গে আছেন, এগুলো সব ফেসবুকে। কিন্তু রুস্তম আহমেদ আমাদের লিখেছেন যে আমি আজ অ্যাপ দিয়ে শুনছি, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন PGS কিং আলামিন, এবং তিনি হচ্ছেন নাইট শো, এছাড়াও সাজ্জাদ হোসেন মুকুল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন মিশু, এবং আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি, এবং তিনি বলছেন যে রবার্টের যে ঘটনাটা একটু আমরা শুনছিলাম সেটা তিনি একেবারেই বিশ্বাস করেন না, সেটা তিনি লিখছেন। সপ্ততল শান্ত আমাদের সঙ্গে আছেন, এবং তিনিও একই কথা বলেছেন। নাজমুল আমাদের সঙ্গে আছেন, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সঞ্জিদা সেলিম মিরা, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাইফুল রেজা, সাউথ আফ্রিকা থেকে তিনি শুনছেন আমাদের সঙ্গে, এবং অনেক ভালো লাগছে তার কাছে আজকে। রকিবুল আমাদের সঙ্গে আছেন, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আরিয়ান, আরিয়ান খুব ভয় লাগছে তার কাছে, অ্যাপ দিয়ে শুনছেন তিনি। সাইফুল রেজা আবারও পাঠিয়েছেন, এছাড়া মেহেদি আমাদের সঙ্গে আছেন, তৌফিক আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি পল্লব শাহরিয়ার, এছাড়া আমাদের সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছি আমাদের সাথে শ্রীমন্ত প্রধান, শ্রীমন্ত, এছাড়া ইমরান হোসেন ইমু আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন শাকিল আহমেদ, আবির ভূঁইয়া আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি রনি মিয়া, এছাড়াও আছেন বিশাল বিশ্বাস, এছাড়াও রয়েছেন আমাদের সঙ্গে স্টিভেন, আচ্ছা অ্যাপ দিয়ে শুনছেন বিশাল, কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি ফজলে রহমান, এছাড়াও আছেন শামসুর রহমান, মুন্না, এছাড়াও আরও অনেকেই আছেন। আমাদেরকে আমাদের যে ভিডিও ফুর্তির ফেসবুক পেজ আছে সেখানে দেখতে পাচ্ছি লিখছেন মেহেদি হাসান অনিক আমাদের সঙ্গে আছেন, ফাহাদ হোসেন মৃধা আমাদের সঙ্গে আছেন, আহমেদু আহমেদ রিয়াজ অপু আমাদের সঙ্গে আছেন, রুবেল হোসেন জীবন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন সাদ্দাম, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি মার্ক প্যাট্রিক কস্টা, এবং আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি জাকির হুসাইন, আমাদের সঙ্গে রয়েছেন অনুপম তালুকদার, শোভন, এম ডি সাব্বির আমাদের সঙ্গে আছেন, আনিশা জান্নাত আমাদের সঙ্গে আছেন, হাসিফুর রহমান আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে রয়েছেন এম ডি রনি হাসান, আহমেদ আচ্ছা রিয়াজ আমাদের আবারও পাঠিয়েছেন, আচ্ছা আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি, আচ্ছা আমরা কুয়েত থেকে শুনছেন একজন, আপনার নামটা পড়লাম না ইচ্ছে করে আমাদের সাথে, কারণ আপনি নামটা লিখেছেন আপনার নিজের নাম লেখেননি, আমাদের সঙ্গে লিখেছেন দেখতে পাচ্ছি শাওন হাসান আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ সুজন সরকার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আর যে মহিল মুর, তিনিও শুনছেন অ্যাপ দিয়ে, সুজন সরকারও শুনছেন অ্যাপ দিয়ে, আরও অনেকেই আছেন আমাদের সঙ্গে। কিন্তু আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। কোত্থেকে আসছেন আপনি, আপনার নামটাকে বলুন।
আমি মোহাম্মদ জাহেদ তালুকদার, আমি আসছি ঢাকা পলিটেকনিক, আমি আসছি তেজগাঁও থেকে, আমি কাইন্ডলি ধন্যবাদ জানাতে চাই আমার ফারুক ভাই, মেহেদি ভাই।
আমরা ঘটনায় যাবো সরাসরি,
ঘটনায় চলে যাচ্ছি। তখন আমি ঘটনাটা এক বছর আগে, তখন আমি কিতেও বলে পড়ি, আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ, তো সবাই বাসায় চলে যাচ্ছে, তো অনেকদিন ধরে বাসায় যাই না, তো বাসায় যাওয়ার একটা মানে খুব একটা ই, তো বাসার আমার বাসা দেশের বাড়ি টাঙ্গাইল, তো আমি বাসেও যেতে পারি এবং ট্রেনেও যেতে পারি, তো আমি প্রত্যেকবার বাসে যাই, তো এবার ট্রেনে যাওয়ার ইচ্ছা জাগলো। আমি সো আমার দেশগাঁও থেকে আমি এয়ারপোর্ট চলে যাই, এয়ারপোর্ট ট্রেন স্টেশনে চলে যেয়ে আমি তিনটার দিকে ট্রেনের টিকিট কাটি, টিকিট কেটে প্ল্যাটফর্মে অবস্থান করি, আমি 3:15 আমি ট্রেনে উঠি। ট্রেনে আমার এই জার্নিটা খুব ভালোই ছিল, আমি যমুনা সেতু পূর্ব যেয়ে নেমি, নামার পরে সে জায়গায় নামি 5:30 দিকে, নামার পরে আমার ওই জায়গা থেকে আবার আরেকটা ট্রেনে উঠতে হয়, সেই ট্রেনটা হলো লোকাল ট্রেন, সেই ট্রেনের কোনো মানে টিকিট কাটতে হয় না, তাই তো অপেক্ষা করতে থাকলাম ঠিক 5:50 যখন বলে তখন ট্রেন এসে প্ল্যাটফর্মে অবস্থান মানে আসলো। তারপরে আমি মানে ট্রেনটা লোকাল ট্রেন ছিল, তো মানে সবসময় আর কি মানে কোলাহলপূর্ণ ছিল, মানে ভিড় থাকতো সবসময়, তো তাড়াতাড়ি আমি উঠে সিডনি দেখি আজকে খুব অবাক করা একটা বিষয় যে মানে কোনো লোকজন নাই, কেউ, আমি একা, তো মানে খুব ভালো লাগলো প্রথমে, ওইরকম কোনো মানে কিছু মানে ভাবার একটা বিষয় না, যে খুব ভালো লাগলো। তারপর আমি বসে আসছি, ট্রেনটা ঠিক ছাড়লো 10 মিনিট বাদে, 6টার দিকে ট্রেনটা ট্রেন স্টার্ট দিয়ে চলতে শুরু করলো, তো কিছুক্ষণ জড়া মানে আমি একা ছিলাম, তো তাই মানে একের দিক তো কাটানোর জন্য আমি কানে হেডফোন দিয়ে মানে খুব জোরে ভলিউম দিয়ে গান শুনতেছিলাম, হঠাৎ করে একজন লোকের মানে ডাকে আমার মানে আমার মানে ইটা ফিরে আসলো, তারপরে আমি আমাকে বললো হে বর্ষত তুমি কোথায় যাচ্ছ, আর মানে বলা ছিল যে আমি যে বুকিতে ছিলাম সে বুকিতে শুধুমাত্র আমি একাই ছিলাম আর কেউ ছিল না, আমি এটা ভালোভাবে দেখে গেছি। তারপরে সে লোকটা ছিল লোকের লাল আল খেলা পরে পরিহিত, লোকটা মিনিমাম 6 ফুটের উপরে উচ্চতা হবে। তারপরে যখন বললো যে হে বর্ষত তুমি কোথায় যাচ্ছ, আমি উত্তর দিলাম,
এরকম ভাষাতেই বলেছেন কথাটা তাই তো?
হ্যাঁ এরকম ভাষাতেই বলছি। তারপরে আমি বলছি যে আমি হেমনগর যাচ্ছি, যারা বলার পরে সে আমাকে বললো যে তুমি কোথা থেকে আসছো, আমি বলছি জায়গা থেকে, সে তাই সে বলে আমার হাতে একটা লাল ফিতে লাল সুতো আর কি বেঁধে দিল, বললো যে এটা তোমার কাছে রাখবা, কোনো মানে বিপদ আপদ কোনো কিছু হবে না। সো আমি তো সেটা বললে সে দরজার পাশে মানে ট্রেনের দরজার পাশে গেল, আমি চোখের পাতা মিলতে যতটুকু সময় লাগে অতটুকু সময়ের মধ্যে সে অদৃশ্য হয়ে গেল, মানে আমি বুঝতে পারলাম না যে সে কোথায় গেল। তো তখন থেকে আমার একটা ভয় মানে ভয়টা কাজ করলো, কারণ আমি যখন ট্রেনে ছিলাম মানে বগিতে তখন আমি লক্ষ্য করছি ভালোভাবে যে কেউ ছিল না, তো আমার ভুল এটা ভুল ধারণা থাকতে পারে যে কেউ থাকতে পারে হঠাৎ, কিন্তু তখন আমি স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছিলাম যখন যে দেখলাম আমার চোখের পাতা মিলতে দরজার সামনের দিকে লোকটা মানে অদৃশ্য হয়ে গেলো। আমি তারপরে আমার মানে ভয়টা কাটানোর জন্য মানে আবার কানে হেডফোন দিয়ে ভালো কানে হেডফোন দিয়ে জোরে সাউন্ড দিয়ে গান শুনতেছিলাম, মানে খুব ঝিমে মানে ঘুমে মানে ঘুমে আচ্ছন্ন হয়ে গেছি, এরকমভাবে আমি আমার ওই হেমনগর স্টেশনে আসা পড়ি। আসার পরে তো ট্রেন থামে আমি নেমে পড়ি, নেমে দেখি খুব অবাক করা বিষয় যেটা যে আমি একমাত্র ব্যক্তি যে ওই ট্রেন থেকে ওই স্টেশনে নেমেছে। নামার পরে আরেকটু অবাক করা কাহিনী যেটা হলো গে যে তখন বাজে 6:45 সময় ট্রেন স্টেশনে একটা দোকান পাটো করলাম, তো ট্রেন থামার পরে স্বাভাবিক কিছু রিক্সা ভ্যান তারা মানে অপেক্ষা করে যে যাত্রী পায় বেশি পরিমাণ, তো একটা রিক্সা ভ্যান কিছু নাই, তারপরে একটা দোকানও খোলা নেই। আমি বিষয়টা আমার কাছে খুব ইয়ে লাগার পরে মানে বিব্রতকর লাগার পরে আমি কি করব, এখন তো আমাকে হেঁটে যেতে হবে 5 কিলোমিটার রাস্তা, আমি তো হেঁটেই বাসায় যাই। বাসায় যাওয়ার পরে আম্মুকে বলি যে আজকে হেমনগর স্টেশনে কোনো মানে দোকানপাট বা রিক্সা কোনো কিছু পেলাম, তাই বললো যে কেন কী হয়েছে, আমি বললাম না এমনি মানে কোনো রিক্সা রিক্সা দেখলাম না, তো তো আমি আর আম্মুকে বললাম, আম্মু বললো যে আজকে তো ট্রেন অফিস, মানে এ কথাটা শোনার পরে আমি পুরো শকড হয়ে যাই, ট্রেন লাইন অফ ছিল, আমি তাহলে কেমনে এত মানে 30 কিলোমিটার রাস্তা আমি অতিক্রম করেছি, তাহলে আমি কেমনে এটা অতিক্রম করব। তারপরে এই জিনিসটা এই ঘটনাটা আম্মুকে আর বলিনি, কারণ এই জিনিসটা যদি আম্মুকে বলি তো আম্মু তো খুব মানে ভীত হয়ে যাবে বা অন্যরকম কিছু মনে করবে, সো আমি এটা কিছু না মনে করে তো আমি সেদিনকার মতো বরাবরই আমি ফ্রেশ ট্রেশ হয়ে রাত্রে ঘুমাতে যাই। ঘুমানোর পরে সকালে যখন আমার ঘুম ভাঙে তখন আমার মানে শরীরে প্রচুর পরিমাণ জ্বর ছিল, মানে জ্বরটা ছিল মানে ওষুধ টষুধ সব কিছু খাওয়ার পরে সে জ্বরটা কমে না, একদিন দুদিন তিন দিন মানে লাগাত পাঁচ দিন জ্বর হওয়ার পরে তো আমার আম্মু আমার মানে এলাকার একজন হুজুরের কাছ থেকে যে পানি জিনিসটা যে সেই জিনিসটা পুড়ে আনে, মানে হুজুরের কাছ থেকে পানি মানে কীরকম যারা পুড়ে দেয় ওরকম পুড়ে দেওয়ার পরে তারপরে আমি আর কি সেটা খাই, খাওয়ার পরে ইনশাল্লাহ মোটামুটি তারপরে আমার সাথে কোনো কিছু করে নাই। কিন্তু
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে আমার কাছে একটা ইমেইলও রয়েছে, সুতরাং আমি একটু ইমেইলটা বলতে চাই এখন এবং থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। ইমেইলটা পাঠিয়েছেন আমাদেরই একজন লিসেনার এবং সেই ইমেইলটি তিনি যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। কেমন আছেন জানতে চাইলাম না, কারণ আপনি সবসময় ভালো দয়ার। আসল ভাই, আমরা ভূত আসামের নিয়মিত শ্রোতা, আমি হিমু এবং হানি আমার কাজিন বগুড়া থেকে লিখছি। আমরা আপনার সাথে আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমাদের পক্ষে স্টুডিওতে যে ঘটনা শেয়ার করা সম্ভব না, ভূমিকা না করে সরাসরি ঘটনায় যাই। আমাদের বাড়ি বগুড়া থেকে বাইরে, পড়াশোনার সুবাদে আমরা বগুড়ার এক মেসে থাকি, সঙ্গত কারণে জায়গার নাম এবং আমার পরিচয় বলতে পারছি না। আমি যখন প্রথমে মেসে উঠি তখন রুম দেখেই পছন্দ হয়, এত বড় এত সুন্দর ডাবল সিটের রুম হতে পারে আমার ধারণা ছিল না। মেসে আমি এবং হানি এক রুমেই থাকি, আমাদের দিনগুলো স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু আজ থেকে দুই মাস আগে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। সকালে প্রাইভেট থাকায় সেই রাতে একটু তাড়াতাড়ি আনুমানিক রাত 12টায় আমরা ঘুমিয়ে যাই, হঠাৎ করে হানির ঘুম ভেঙে যায়। সে মৃদু আলোতে দেখে যে একটি মানুষ আকৃতির অবয়ব আমার বিছানার কাছে দাঁড়িয়ে আছে। অবয়বটি ধীরে ধীরে আমার কাছে আসছে, একটা সময় আমার গলা চেপে ধরার চেষ্টা করছে এবং হানির দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হাসছে। হানি যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, এক পলক এসে দেখলো অবয়বটি চাদরে মোড়ানো ব্ল্যাক শ্যাডো টাইপের আর চোখ দুটো অদ্ভুত ধরনের লাল। সে এসব সহ্য করতে না পেরে চিৎকার করতে চেষ্টা করলো, কিন্তু ওর গলা থেকে আওয়াজ বের হচ্ছিল না। ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু এরপরই হানি দেখলো যে অবয়বটি ওর শরীরের ভেতরে এক সেকেন্ডের মধ্যে ঢুকে গেল, তারপর ওর আর কিছু মনে নেই। সকালে উঠে আমার সাথে সব শেয়ার করে, কিন্তু ব্যাপারটাকে আমি সিরিয়াসলি নেইনি। এর কিছুদিন পর আমার সাথেও অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। আমি পড়া শেষ করে যথারীতি বই টেবিলে রেখে ঘুমাই, কিন্তু সকালে উঠে দেখি যে বই টেবিলে ছিল না, সারা ঘর তন্ন তন্ন করে খুঁজি কোনো লাভ হয়নি। এর মধ্যে আমাদের রুমে কেউ এসে বই সরানোও সম্ভব না। প্রায় 15 দিন পর একদিন সকালে বইটি মেঝেতে পড়ে থাকতে দেখি, বইটি কিভাবে উধাও হলো আবার কিভাবে মেঝেতে আসলো এর কোনো উত্তর আমার জানা নেই। এছাড়াও মাঝে মধ্যে কিছু কিছু প্রয়োজনীয় জিনিস উধাও হয়ে যায়, হয়তোবা ঘটনাটির সূচনা অনেক আগে। হানি আমার রুমে আসার আগে আমার সাথে আমার বান্ধবী থাকতো, ও মাঝে মাঝে রুমের ভেতর একটি মেয়েকে দেখতে পেত, আমাকে অনেকবার বলেছে কিন্তু আমি বিশ্বাস করিনি। এরপর একদিন ও আমাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বলে, ও অনেক আগে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আমি তখনও পড়ছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম ও কার সাথে যেন কি কথা বলছে। পরের দিন সকালে ওকে জিজ্ঞেস করায় ও কিছু বলেনি, শুধু বলেছে এ রুমে কিছু না কিছু সমস্যা আছে, ও আর এখানে থাকতে পারবে না, এরপর মেস পাল্টায়। আমি তখনও ব্যাপারটা কেয়ার করিনি। ঘটনাক্রমে একদিন রাতে আমাকে একা থাকতে হয়, হঠাৎ করে রাত 12টার পর রুমের মধ্যে গোঙানির শব্দ শুরু হয়। শব্দটি ক্রমেই বাড়তে লাগলো, আমি ভাবলাম শব্দটা বাইরে থেকে আসছিল, তাই রুমের জানালা খুলি, কিন্তু বাইরের কিছু সব বাইরের কিছুই দেখতে পাইনি। তখন আমি ভয় পেতে শুরু করি, ভয়ে আমি দোয়া পড়তে শুরু করি, এক সময় আওয়াজটি থেমে যায়। সেদিন আমার সাথে আর কিছু হয়নি। সকালে উঠে দেখি রুমের দেয়ালে মানুষের হাতের ছাপ, রুমে তো আমি ছাড়া আর কেউ ছিল না, তাহলে এই হাতের ছাপগুলো কার ছিল। এরপর থেকে রুমের মধ্যে আমরা ছাড়াও অন্য কারো অস্তিত্ব বুঝতে পারি কিন্তু দেখতে পাই না। রুমের মধ্যে কারো হাঁটার শব্দ শুনতে পাই, বাথরুমেও টুপটাপ কারো গোসলের শব্দ পাই, কিন্তু বাথরুমে গেলে কেউ নেই। এখানে বলে রাখা ভালো যে আমাদের রুমের সাথে অ্যাটাচড বাথরুম, আমরা রুম গুছিয়ে বাইরে গেলেও এসে দেখতে পাই রুমটি অগোছালো হয়ে আছে। আমরা লক করে বাইরে যাই রুম, আর রুমের চাবি শুধু আমাদের দুজনের কাছে আছে, তাই অন্য কারো পক্ষে সম্ভব না যে রুমে এসে রুম অগোছালো করবে। আর সব সহ্য করতে না পেরে মেসের বড় আপুদের কাছে সব শেয়ার করি। প্রথমে আপুরা কিছু বলতে চায়নি, অনেক জোরাজুটির পর বলে যে আমাদের রুমে যারাই থাকতে আসে তারাই কিছু না কিছু প্রবলেম ফেস করে, কিন্তু এর কারণ আজও কেউ জানে না। আমি জানি না আপনার কাছে ঘটনাটা কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয়েছে, কিন্তু ঘটনাটি সত্য। আর আমাদের এখন অবধি তেমন কোনো শারীরিক ক্ষতি হয়নি। এখন আমরা এই রুমে বসে আপনাকে ইমেইল করছি, আর আগামী মাসে আমরা মেসটা পাল্টাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের কোনো ক্ষতি না হয়। এই ছিল ঘটনা। যাই হোক, এটাই ছিল ওনাদের ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনা পাঠানোর জন্য। আমি একটু আগেও মানে ভাবছিলাম যে অনেকেই মনে করেন যে এই সমস্ত ঘটনা বা আমরা যা বলি বা এখানে যা শুনি তা সবই হয়তো ফ্যান্টাসি, হয়তো ঘোস্ট বলি আর যাই বলি, এটা আসলে কোনো অস্তিত্ব এক্সিস্ট করে না, এগুলো কিছু নাই, আমরা সব এমনি এমনি হয়তো বলি। কিন্তু রেগুলার প্রতিদিন কোনো না কোথাও কোথাও না কোথাও এই ভয়ের ঘটনাগুলো কেমন কেন ঘটছে, এটা একটা বিরাট প্রশ্নের ব্যাপার। আপনি যদি এই প্রশ্নের জবাব দিতে পারেন, আমাকে যদি বোঝাতে সক্ষম হন, তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। বাট যদি বোঝাতে না পারেন তাহলে এই ঘটনা কিন্তু মানে এই এই রহস্য কিন্তু ভেদ করা অসম্ভব হবে, এবং এই বিতর্কও চলবে এবং এই এই ঘটনাও চলতে থাকবে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি একটু আগেও ভাবছিলাম যে প্রতিদিন মানুষের কত ধরনের সমস্যা হয়। আমি একটু সেদিন মানে কিছু বেশ পত্রিকাতে দেখছিলাম, অনলাইনেও কিছু জায়গায় দেখছিলাম যে প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে। আপনি চিন্তা করতে পারেন যে একজন বাবা মা, একজন মা কোন পর্যায়ে মানে কীরকম ধরনের মানে এরকম এক্সপিরিয়েন্সও করেন যে তিনি প্রতিদিনই দেখেন যে তার বাচ্চারা কাঁদছে, প্রচণ্ড রকমের কাঁদছে, এবং তিনি ধরতে যাওয়ার আগেই বাচ্চা আবার হঠাৎ করে থেমে যাচ্ছে। মানে দেখে মনে হচ্ছে যে ওনাকে ওকে মনে হয় কেউ থামিয়ে দিল, বা ও কোনো একটা কিছু থেকে ভয় পেয়েছে, বা কোনো একটা কারণে কাঁদছিল, কেউ একজন ও সেই কান্না থামালো। মাকে বাচ্চার কাছে পর্যন্ত যেতে হয় না। কোনো একদিন রাতে এরকম ঘটনা কিন্তু আপনি পাবেন, আপনি খুঁজলেই পাবেন, এটা পাবলিশ স্টোরি, সো মানে এটা নিয়ে করার কিছু নাই। তো কোনো এক রাতে মানে হঠাৎ করেই মা আবিষ্কার করলো বাচ্চা আবারও কাঁদছে, এবং বাচ্চাকে তিনি কোলে নিলেন, এবং কোলে নিয়ে দেখলেন যে বাচ্চা তখনও থামছে না। হঠাৎ করে একটা লালাবাইয়ের আওয়াজ পেলেন, দেখলেন যে কেউ একজন একটা লালাবাই গাইছে, এবং বাচ্চা যেন সেটা শুনে আস্তে আস্তে কান্না থামিয়ে দিল। অদ্ভুত না? হ্যাঁ, তো এইরকম ঘটনা প্রতিদিনই ঘটছে। এই সমস্ত ঘটনার ব্যাখ্যা কি? এই সমস্ত ঘটনা যারা এক্সপিরিয়েন্স করেন তাদের তাদের প্রত্যেকেরই কি মানে কি বলবো যে হ্যালুসিনেট করেন বা এরকম কোনো কিছু, নাকি এরকম ঘটনার অস্তিত্ব আসলে আছে? জিন তো আছে, সেটা তো আমরা মানি, তো মানে তারপরেও মানে আমাদের অনেক কিছুই মানতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, কারণ আমরা আমাদের মানে এই এই বিশ্বাসে এগুলো আনতে চাই না। আমরা চারিদিকে একটা আবরণ দিয়ে রাখি, আমরা ভাবি যে সবকিছু অসত্য হলেই ভালো। যাই হোক, আমরা একটা ছোট্ট বিরতি যাবো, বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করবো আমাদের সঙ্গে থাকবেন। Stay tuned to Radio Phurthi and don't stop the Phurthi.
Bhoot FM, the night comes alive with Gramophone.
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.1 FM। আমি রাস্তা রাশির সাথে আজকে শেষ করতে হবে ঘটনা। গালিব আমাদের SMS করেছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে SMS করেছেন নাইম খান এবং আমাদেরকে SMS করেছেন রনি। এছাড়াও সঞ্জীব আমাদের SMS করেছেন, তরিকুল আমাদের SMS করেছেন, SMS করেছেন রকি এবং মিমো, ফুর্তি শাওন আমাদের SMS করেছেন, তিহান আমাদের SMS করেছেন, আমাদের SMS করেছেন জাহিদ, এছাড়াও সঞ্জীব আমাদের SMS করেছেন, সুস্মিতা বণিক আমাদের SMS করেছেন এবং তিনি অনেক ভয় করছে। সঞ্জীব কুমার আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে ইমেলটা অনেক ভয়ের ছিল। পিয়াল আমাদের SMS করেছেন, গলিব আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি নাইম খান, এছাড়া আমাদের SMS করেছেন রনি, এছাড়াও ঈশা আমাদের SMS করেছেন এবং আজকের সব স্টোরি ভালো লেগেছে তিনি তাই লিখেছেন। আমাদেরকে SH রিজন আমাদের SMS করেছেন, আচ্ছা আরও অনেকেই আমাদের SMS করেছেন এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুকেও অনেকে আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে হ্যাঁ হ্যাঁ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মিনহাজুল আবেদিন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এখানে ময়মনসিংহ থেকে শুনছেন রায়হান দোলন, এছাড়াও কাতার থেকে শুনছেন অনেকেই আপ করছেন, কিন্তু আপনি চাইলে কিন্তু আপ করে ফেলতে পারেন আপনার অ্যাপ দিয়ে শোনা ছবিটা, এবং বোরহান আবুদ্দিন যেমন কাতার থেকে শুনছেন এবং তিনি অ্যাপের একটা একটা ইমেজ আপলোড করেছেন, পল্লব শাহরিয়ার আছেন এবং সময় আচ্ছা এবং পল্লব সাহারিয়া বলছেন যে আজ সময় নষ্ট হলো, ঘুমও নষ্ট হলো, বা চমৎকার কথা বলেছেন আপনি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এত মানে অনেক পরে এটা উপলব্ধি করেছেন, এটা খুব অবাক লাগলো। শামসুর রহমান আমাদের SMS করেছেন, SMS না এখানে কমেন্ট করেছেন আর কি, নাইস স্টোরি, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি ঈশান ঈশান আহনাফ SMS করেছেন, না কমেন্ট করেছেন, সরি SMS বলছি বারবার। আমাদেরকে এছাড়াও স্তব্ধ শিমুল আছেন আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ তালহা আজে মামুন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জি এম সাজ্জাদ সহ আরও অনেকে। আপনারা যারা আমাদের সঙ্গে থাকতে চান এবং যারা সারা সপ্তাহ জুড়ে আমাদের সঙ্গে থাকতে চান, তারা তো আমাদের ফেসবুক পেজে ভিজিট করে আপনার ঘটনাগুলো আমাদের আপলোড করে দিতে পারবেনই। আর মাঝখানে আমি আরও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে অবশ্যই 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 আমাদের আরও ঘটনা পাঠান এবং ঘটনা পাঠিয়ে আমাদের জানিয়ে দিন যে আপনার কাছেও ভালো ঘটনা রয়েছে, এবং সেরা ঘটনাগুলোই পাঠাবেন, সেই ঘটনাগুলো আপনার সাথে ঘটুক বা আপনার চারপাশের মানুষের সাথে ঘটুক। যারা ভালো ঘটনা বলতে পারেন যদি চান, তাহলে তাদের ঘটনা রেকর্ড করে অডিও ক্লিপ করেও আমাদের পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা আরও একবার মনে করি, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radio50.fm, which is bhootfm@radio50.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিবেন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করবেন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে সরাসরি আমাদের এখানে এসে কিন্তু আপনি ইমেইল করতে পারেন আপনার অডিও ক্লিপটি, এবং আপনার ফোন থেকে জাস্ট ইমেইল পাঠিয়ে দিলেই হবে। তো এই হচ্ছে ঘটনা, কথা হবে আবারও আগামী শুক্রবারে, সেই পর্যন্ত আশা করব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্ট্যান্টলি সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।
Exclusively on FusionBD.com.